exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সবাইকে কুয়াশায় স্বাগত জানাচ্ছি, আমি আরজি শর্মিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা। আজকে যে সত্য ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে দ্য স্ট্রিক্ট ফাদার। আসুন তাহলে প্রথমে শুনি কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা, তারপরে শুনব কুয়াশার আরেকটি গল্প। এখন শুনবেন কুয়াশা এক্সপ্রেস। কাশিং টেক্সাসের ভেতর ছোট্ট একটা জায়গা, 2005 সালের 23 অক্টোবর। তখন সময় সকাল 7টা। হঠাৎ ফ্রান্সিস আর ডেভিড বোনসের বাড়িতে ফোন বেজে ওঠে। তাদের ছেলে জেমসের স্ত্রী মার্শেলে কেলি তাদেরকে ফোন করেছে, তাদের কাছে একটা সাহায্য চায়। মার্শেলে কেলি পেশায় একজন থেরাপিস্ট ছিল, লাফকিন মেমোরিয়াল হসপিটালে চাকরি করত। রাতের ডিউটি শেষ করে বাসে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। তার স্বামী জেমসের ট্রাকিং এর বিজনেস আছে। সেদিন সকালে তার বাসা থেকে তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল ট্রাকের কিছু যন্ত্রপাতি কেনার জন্য। তাই সে মার্শেলে কেলিকে বলেছিল সকালবেলা যেন তাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে দেয়। তাই তার কথা মতো মার্শেলে সকালবেলা অনেকবার ফোন দিলেও জেমস কিছুতেই ফোন ধরছিল না। তাই তাদের পাশের বাড়িতেই থাকা ফ্রান্সিস আর ডেভিড বোনকে ফোন দিয়ে বলে তারা যেন জেমসকে একটু ঘুম থেকে উঠিয়ে দেয়। ডেভিড বাড়ি থেকে বের হয়ে জেমস এর বাড়িতে যায় তাকে উঠানোর জন্য। অনেকবার কলিং বেল বাজায় আর দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ দরজা খুলে না। এখনো ঘুমোচ্ছে ভেবে ডেভিড বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে তারপর জেমস এর রুমে গিয়ে দেখে সে তার বিছানা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, চাদর তার মাথা পর্যন্ত টেনে দেয়। ডেভিড জেমস কে নাম ধরে ডাকতে থাকে, এমনকি তার ওয়াকিং স্টিক দিয়ে জেমস এর পায়ে ধাক্কা দেয়, তবু জেমস ঘুম থেকে ওঠে না। এরপর সে জেমসের গায়ে থেকে চাদর সরিয়ে দেয়, আর তারপরে সে বুঝতে পারে কেন সে জেমসকে জাগাতে পারছিল না। বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে জেমস, আর তার মাথায় গুলি লেগেছে, পুরো বিছানা রক্তে ভরে গেছে। মার্শেলে কেলি যখন মাত্র 21 বছর তখন তার সাথে জেমসের দেখা হয়। 17 বছর বয়সে মার্শেলে কেলির একবার বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্স হয়ে যায়। তার 2 সন্তান ছিল। মার্শেলে কেলির কিছু ব্যাড রেকর্ডস ছিল। সে স্কুলের পড়াশোনা ছেড়ে দেয় যখন সে মাত্র 9th grade পড়ে। সেই সময়টাতে মার্শেলে কেলি কিছু খারাপ সঙ্গের সাথে মিশে মদ গাঁজা জাতীয় বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ে, আর এই জন্য তার পড়ালেখাও আর সামনে এগোয়নি। বিয়ে, ডিভোর্স কিংবা সন্তান, এর সব কিছুই তাকে ড্রাগস থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। 1992 সালে অর্থাৎ তার ডিভোর্সের পর মার্শেলে কেলি এমন কিছু বন্ধুদের সাথে মিশতে শুরু করে যারা কার রেসিং করত। অন্যদিকে জেমসও কার রেসিং খুব পছন্দ করত। এইভাবে জেমসের সাথে পরিচয় হয় মার্শেলে কেলির। সেই থেকে ভালো লাগা আর এরপর প্রেমের সম্পর্ক। জেমস একটি সুদর্শন ছিল আর মার্শেলে যেমন ছিল সুন্দর তেমন চটপটা। মার্শেলের এই স্বভাবই জেমসকে অভিভূত করে। জেমস মার্শেলের চেয়ে 2 বছরের ছোট হওয়াটা কিংবা মার্শেলের ডিভোর্স আর 2টা সন্তান থাকাটা তাদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। এভাবে প্রায় 3 থেকে 4 বছরের মতন চলতে থাকে মার্শেলে কেলি আর জেমসের সম্পর্ক। কিন্তু তাদের সম্পর্ক কখনোই স্থির ছিল না, মাঝে মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যেত, আর সেই সময়টা তারা দুজনেই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ত। এরকম করেই মার্শেলে কেলি 3য় সন্তান জন্ম নেয়, কিন্তু সেই সন্তান জেমসের ছিল না। আবার অন্যদিকে জেমসের অন্য আরেকজনের সাথে সম্পর্কে থাকার সময় সেখানে তার 2 সন্তান জন্ম নেয়। জেমসের 2 সন্তান তাদের মায়ের সাথেই থাকত। 1995 সালে প্রোবেশন ভায়োলেশনে জেমসকে কারাগারে বন্দী থাকতে হয়, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। অন্যদিকে মার্শেলে কেলির জীবনেও ঘটে যায় এক দুর্ঘটনা। তাদের বাড়িতে আগুন লেগে তার মা আর ছোট মেয়ে দুজনে আগুনে পুড়ে মারা যায়। এই দুর্ঘটনা তার বড় মেয়ে শাইনার উপরে অনেক প্রভাব ফেলে। ছোটবেলা থেকে নানির কাছে বড় হওয়ার কারণে তাকে খুব ভালোবাসত সে, আর ছোট বোন তো সবসময় আদরে দিই। তাই নানি আর ছোট বোনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। এ কারণে শাইনা একবার আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তার মা সময় মতো চলে আসাতে প্রাণে বেঁচে যায় শাইনা। এরপর থেকে চলতে থাকে তার মানসিক চিকিৎসা। এদিকে জেমস কারাগার থেকে ছাড়া পেয়ে একটা ট্রাক কিনে ফেলে বিজনেস শুরু করার জন্য। এর মধ্যে মার্শেলে কেলি আর জেমসের সম্পর্ক আবারও ঠিক হয়। তাদের মনে সবকিছু খুব ভালোভাবে চলছিল। জেমসের মা বাবা তার পাশের বাড়িতেই থাকতো। এদিকে মার্শাল এখানে তার মেয়েকে নিয়ে জেমসের বাড়িতে ওঠে। সবকিছু খুব সুন্দর মতো চলতে থাকে। 2003 সালে মার্শাল খেলি আর জেমস বিয়ে করে ফেলে। এর মধ্যে তাদের আর্থিক অবস্থাও অনেক ভালো হতে শুরু করলো। জেমসের ট্রাক বিজনেস বড় হতে শুরু করে আর মার্শালি তার জমানো টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনে সেটা ভাড়া দিয়ে দেয়। মার্শালি আর জেমস সুখী শান্তিতে থাকলেও তাদের মধ্যে প্রচুর ঝগড়া হতো, কিন্তু ঝগড়া হলেও খুব অল্প সময়ে আবার সব ঠিক হয়ে যেত। জেমস মার্শালিকে অনেক বেশি ভালোবাসত। সে যখন যা চাইত জেমস তাকে সেটাই দিত, তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখত না। যখন শায়নার বয়স মাত্র 13 বছর তখন তার মা মার্শালি ছেলে জেমসকে বিয়ে করে। নানিয়ার ছোট বোনের মৃত্যুর শোক তখন সে কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে আবার সৎ বাবা আসে তার জীবনে। জেমসের কোনো আদেশ বা উপদেশ বাধা নিষেধ কোনোটাই শায়না মেনে নিতে পারে না। বয়সের সাথে সাথে সে আরো বকে যেতে শুরু করে। শুধু জেমস না, তার মায়ের কোনো কথা শুনত না শায়না। মা আর সৎ বাবা সারাদিনই কাজে ব্যস্ত থাকত, তাই মেয়ে দেখাশোনা করার মতো কেউ ছিল না। জেমসের বাবা মা পাশের বাড়িতে থাকলেও তাদের সাথে শায়নার সম্পর্ক ভালো ছিল না। ছোটবেলা থেকেই তার জেদ অনেক, যখন যেটা চাইত তখন সেটা তাকে দেয়াই লাগত। তার মা মার্শালে খুব একটা আপত্তি করত না, ভাবতো সারাদিন সন্তানদের সময় দিতে না পারার কমতিটা হয়তো তার শখ পূরণ করে মেটানো যাবে। কিন্তু শায়নার বকে যাওয়াটা তার চোখে পড়েনি। সে প্রায় তার স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে বেরোত। আস্তে আস্তে খারাপ সঙ্গের সাথে মিশতে শুরু করে শায়না। শায়নার ব্যাপারে খোঁজ পেতে জেমসের খুব বেশি দেরি হলো না। শায়না কাদের সাথে মিশছে, কি করছে, সব খবর পেতে শুরু করে তার সৎ বাবা জেমস। শায়নার ভালোর জন্য জেমস তাকে অনেক নিয়মের মধ্যে চলতে বাধ্য করতে থাকে, কিন্তু এসব শায়নার একদম পছন্দ হয় না। তাই যখনই জেমস তাকে কিছু বলতো সে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত, আর সেই কারণেই জেমস আর মার্শালের মধ্যে ঝগড়া হতে শুরু করে। শায়নার মনে হতে থাকে যে সে তার মায়ের সুন্দর সংসারে ঝামেলা সৃষ্টি করছে। তাই মাত্র 15 বছর বয়সে সে তাদের বাড়ি ছেড়ে দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে শুরু করে। মাত্র 15 বছর বয়সে বয়ফ্রেন্ডের সাথে থাকাটা তার জন্য নিরাপদ না। তাই জেমস অনেক বোঝানোর চেষ্টা করেছিল শায়নাকে, কিন্তু সে কোনো কথাই শোনেনি। শায়না সে সম্পর্ক বেশি দিন টেকেনি। কয়েক সপ্তাহ পরে সে আবার তার মায়ের পাশে ফিরে আসে, কিন্তু এরপর জেমস শায়নার প্রতি আরো কঠোর হয়ে যায়, যেটা শায়নার উপর আরো বাজে ভাবে প্রভাব ফেলে। 2005 সালের 5ই অক্টোবর মার্শালি আবার একটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, কিন্তু এই তর্কাতর্কিটা তার স্বামী জেমসের সাথে ছিল না, সেটা ছিল তার 16 বছর বয়সী মেয়ে শায়নার সাথে। ঝগড়ার বিষয়টাও খুব তুচ্ছ। মার্শালি শায়নাকে তার রুম গোছাতে বলে। এটা শুনে শায়না অকারণে খুব রেগে যায়, তারপর চাকামেচি করতে শুরু করে। তারপর এক পর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে মার্শালি কাঁচের দরজার উপর পড়ে মাথায় আঘাত পায় আর সাথে সাথে জ্ঞান হারায়। এই ঘটনায় পুলিশ শায়নাকে আটক করে নিয়ে যায়। মায়ের সাথে এ ধরনের আচরণের কারণ হয়তো শায়নার সৎ বাবা জেমস। বেশ কিছুদিন কারাগারে থাকার পর শায়না যখন মুক্তি পায় তখন জেমস আর মার্শালি ভেবেছিল মনে হয় এখন আর আগের মতো করবে না শায়না, কিন্তু আসলে তাদের ধারণা ভুল ছিল। শায়না আরো খারাপের পথে যেতে শুরু করে। কিছুদিনের মধ্যে 23 বছর বয়সে ড্যালাস ক্রিশ্চিয়ানের সাথে তার সম্পর্ক হয়। ড্যালাস ক্রিশ্চিয়ানের একটা মেয়েকে রেপ করার ক্রিমিনাল রেকর্ড ছিল। শায়না ড্যালাসের সাথে সম্পর্কে জড়ালেও এটা নিয়ে মার্শালি তাকে কিছু বলেনি, কিন্তু মেয়ে নিরাপত্তার কথা ভেবে জেমস তাকে আবারও বাধা দেয়। তারপর আবারও শুরু হয় শায়না আর জেমসের মধ্যে দ্বন্দ্ব। X-Files 2005 সালের 22শে অক্টোবর শনিবার, সেদিন জেমসের ছুটির দিন ছিল, কিন্তু তবুও তার একটা ট্রাকের কিছু সমস্যা হওয়াতে সে তার ফার্মে গিয়েছিল সেদিন। সেদিন সন্ধ্যা 6টা থেকে লাস্কিন মেমোরিয়াল হসপিটালে শুরু হয় মার্শালি কেলির রাতের ডিউটি, আর জেমস তখনও তার ফার্মে কাজ করছে। অন্যদিকে শায়নাকে বাসায় রাখা হয়েছিল তার ছোট বোনের খেয়াল রাখার জন্য, কিন্তু শায়না ছোট বোনকে বাড়িতে একা রেখে তার বন্ধু কল্টন বিয়ার আর বয়ফ্রেন্ড ড্যালাস ক্রিশ্চিয়ানের সাথে বাইরে ঘুরতে চলে যায়। শায়না বের হয়ে যাওয়ার পর ছোট বোন চলে যায় তাদের বাড়ির পাশেই জেমসের বাবা মায়ের বাড়িতে। রাত বাজে প্রায় 3টা, ফার্মে তখনও জেমসের কাজ শেষ হয়নি, সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ শেষ না হলেও এবার সে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকি কাজ আবার পরের দিন এসে করবে। মাসিমাকে ফোন দিয়ে বলে সকালে যেন ফোন করে তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। এটা বলে সে ফিরে যায় তার বাড়িতে। বাড়িতে গিয়ে পুরো বাড়ি ফাঁকা দেখে সে ভাবে মেয়েরা হয়তো তার মায়ের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। সে এতটাই ক্লান্ত ছিল যে পাশের বাড়িতে গিয়ে মেয়েদের ডেকে নিয়ে আসতে ইচ্ছে হয়নি তার। ফ্রেশ হয়ে নিজের রুমেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কে জানত যে এটাই জেমসের জীবনের শেষ রাত। পরদিন সকালে হাজারবার ডাকলেও কেউ আর তাকে ঘুম থেকে উঠাতে পারবে না। জেমসের বাবা ডেভিড তাকে ঘুম থেকে তোলার জন্য তার বাড়িতে গিয়ে দেখে তার ছেলে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পুরো বিছানায় আর জেমসের মুখে রক্তে ভরে আছে। সঙ্গে সঙ্গে সে ফোন দেয় তার ছেলের স্ত্রী মার্শালি কেলিকে। জেমসের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসে মার্শালি কেলি। তারপর ডেভিড ফোন দেয় ন্যাকক জোসেফ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টকে। পুলিশ ফোর্স কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে দেয়। জেমসের মুখে গুলি করা হয়েছে। পুরো বাড়ি তদন্ত চালায় পুলিশ, কোথাও আনইউজুয়াল কিচ্ছু খুঁজে পায় না। তদন্তের সব শেষে জেমসের মৃতদেহ যে খাটে পাওয়া গিয়েছিল সে খাটের নিচ থেকে একটা মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটা নষ্ট বা ভাঙা ছিল না, বরং খুব ভালো আর চালু অবস্থায় ছিল। ময়না তদন্তের জন্য জেমসের মৃতদেহ ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মার্শালি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে তাকে কিছু প্রশ্ন করে পুলিশ, যেমন শেষ কথা কখন জেমসের সাথে হয়েছিল, জেমসের কোনো শত্রু আছে কিনা। মার্শালি কেলি পুলিশকে জানায় আগের রাতে তার সাথে শেষ কথা হয়েছিল আর তার জানা মতে জেমসের কোনো শত্রু নেই। মার্শালি কেলি এ কথা বললেও প্রতিবেশী আর পরিবারের অন্যান্য সদস্যরা বলেছিল ভিন্ন কথা। তারা বলেছিল স্বপ্নে শাইনার সাথে জেমসের ঝামেলা চলছে বহুদিন ধরে, তাই এবার সন্দেহের তীরটা জেমসের স্বপ্নে শাইনার দিকেই যেতে শুরু করে। পুলিশ বাড়ির বাইরে ভিড়ের মধ্যে শাইনাকে খুঁজতে থাকে। পুরো এলাকার মানুষ সেখানে জড়ো হলেও শাইনা বা তার বয়ফ্রেন্ড ড্যালাস ক্রিশ্চিয়ান সেখানে ছিল না। কিন্তু শাইনাকে জিজ্ঞাসাবাদ করা খুব দরকার। পুলিশ মার্শালি কেলিকে সাহায্য করতে বলে শাইনাকে খুঁজে বের করার জন্য। মার্শালি শাইনাকে ফোন দিয়ে বলে তার সাথে দেখা করতে। পুলিশ স্টেশনে শাইনা আর ড্যালাস একই সাথে আসে। ইনভেস্টিগেটর শাইনাকে জিজ্ঞেস করে শেষ কখন জেমসকে দেখেছে কিংবা তার সাথে কথা বলেছে। শাইনা জানায় আগের দিন সকাল প্রায় 9টার দিকে শেষবারের মতো জেমসের সাথে তাদের বাড়িতে দেখা হয়। ইনভেস্টিগেটর তাকে আরো জিজ্ঞেস করে যে জেমস মারা যাওয়ার আগের রাতে সে কোথায় ছিল। তখন সে জানায় যে সে তার বয়ফ্রেন্ড ড্যালাস আর তার এক জুনিয়র কোল্টন মিলে বাইরে গাড়িতে ঘুরে বেড়াচ্ছিল আর ড্রিঙ্ক করছিল, কিছুটা পার্টির মতো। পুলিশ ড্যালাস ক্রিশ্চিয়ান আর কোল্টন উইয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকে। তাদেরকেও এই একই প্রশ্ন করে। তারা দুজনেই কিছুটা একই উত্তর দেয়। আগের রাতের ঘটনা একই থাকলেও ডিটেল জিজ্ঞেস করলে কারো গল্পের সাথে কারোটা মিলছে না। পুলিশ এবার ধাঁধায় পড়ে যায়। ওদের মধ্যে আসলে কে মিথ্যা বলছে, কিংবা তারা কি আসলে জেমসের খুনের সাথে জড়িত? পুলিশ খুব ভালো করে জানে ঠিক কাকে জিজ্ঞেস করলে আসল ঘটনা জানা যাবে, আর সেটা হচ্ছে 15 বছর বয়সী কোল্টন বিয়ার। জেমসের মৃত্যু 24 ঘন্টার মধ্যেই পুলিশের কাছে প্রাইম সাসপেক্ট ছিল তার স্বপ্নে শাইনা, শাইনার বয়ফ্রেন্ড ড্যালাস ক্রিশ্চিয়ান আর তাদের বন্ধু কোল্টন বিয়ার। পুলিশ শাইনাকে আর ড্যালাসকে জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনেই জেমসকে খুন করার কথা অস্বীকার করে। কিন্তু 15 বছর বয়সী কোল্টন জিজ্ঞাসাবাদের সময় ঘাবড়ে যায়। তার কথা শুনে পুলিশের মনে হতে থাকে যে সে কিছু একটা লুকোচ্ছে, বলতে চাচ্ছে কিন্তু আবার সাহস করে বলতেও পারছে না। ভেতর ভেতর অনেক ভয় পাচ্ছে। পুলিশ আরো কঠোরভাবে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, আরো নানা রকম ভয় দেখায় তাকে। কিন্তু এতে কোল্টন আরো গুটিয়ে যায়। পুলিশ এবার বুঝতে পারে যে সে ভয় দেখিয়ে তার মুখ থেকে সত্যি ঘটনা বের করতে পারবে না। এবার তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, যেই ভাবা সেই কাজ। পুলিশ এবার কোল্টনের সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করে, অনেকভাবে কোল্টনকে ডিস্ট্রাক্ট করে, এরপর তার মুখ থেকে সত্যি কথা বের করে নিয়ে আসে। কোল্টন জানায় যে সেদিন রাতে সে নিজেই গুলি করেছিল জেমসকে। এরপর আস্তে আস্তে সব কথা সে বলতে শুরু করে। 2005 সালের 22শে অক্টোবর, অর্থাৎ জেমসের মৃতদেহ পাওয়ার আগের রাতে শাইনা ড্যালাস আর কোল্টন গাড়ি নিয়ে বের হয়। সেই সময় তারা প্রচুর ড্রিঙ্ক করছিল। তখনই শাইনা আর ড্যালাস জেমসকে খুন করার পরিকল্পনা করতে থাকে। জেমসকে খুন করার কথা প্রথমে শাইনাই বলে। ড্যালাস শুরুতে রাজি না থাকলেও পরে আপত্তি করে না। ড্রাঙ্ক অবস্থায় তাদের সাথে থাকায় কোল্টন বুঝতে পারে না আসলে তারা কতটা ভয়াবহ একটা কাজ করতে যাচ্ছে। সেদিন রাতে জেফকে খুন করার সিদ্ধান্ত নেয় তারা। ডালাসের গাড়িতে একটা বন্দুক ছিল। সেদিন রাতে সায়নার বাড়ি ফিরে চালাক ডালাস সে বন্দুকটা কোল্টনের হাতে দিয়ে দেয়। এরপর তারা দুজনেই অর্থাৎ সায়না আর কোল্টন বাড়ির ভেতর ঢুকে আর ডালাস গাড়িতে বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। জেমসের রুমে গিয়ে ঘুমন্ত অবস্থায় কোল্টন জেমসের মাথায় গুলি করে। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে কিছু দূরে একটা নদীর তীরে গিয়ে সেই নদীতে বন্দুকটা ফেলে দেয় ডালাস। অনেকক্ষণ চুপ করে থাকার পর কোল্টন আরেকটা কথা বলে যেটা পুলিশকে চমকে দেয়। সে জানায় আসলে সায়না এই খুনের আসল পরিকল্পনাকারী ছিল না, এই সবের জন্য দায়ী মার্শেলি কেলি। পুলিশ যখন সায়নাকে কোল্টনের স্বীকারোক্তির কথা বলে সে সবকিছু অস্বীকার করে। অন্যদিকে ডালাস ক্রিশ্চিয়ান পুলিশকে বলে একই ঘটনা যেটা কোল্টন স্বীকারোক্তি দিয়েছিল। সে আরো জানায় যে মার্শেলি কেলি তাদের এই পরিকল্পনায় সাহায্য করেছে। শুধু তাই না, সে তাদেরকে টাকাও দেবে বলেছে। আবার জেমসকে খুন করে আসার পর সায়না তার মা মার্শেলি কেলিকে ফোন দিয়ে জানিয়েছিল যে তারা কাজটা শেষ করে ফেলেছে, জেমস এখন মৃত। পুলিশের কাছে তথ্য কিছুটা যুক্তিহীন মনে হচ্ছে। মনে হচ্ছে তারা সায়নাকে বাঁচানোর জন্য মার্শেলি কেলিকে নিয়ে মিথ্যা একটা গল্প সাজিয়েছে। কিন্তু শুধু ধারণা করলেই চলবে না, পুলিশের বের করতে হবে সব প্রমাণ। একমাত্র প্রমাণই বলে দেবে আসলে জেমসের খুনের জন্য দায়ী কে, তার স্ত্রী কেলি নাকি তার স্বপ্নে সায়না। কোল্টনের স্বীকারোক্তি অনুযায়ী সে ছোট্ট নদী থেকে তাদের ফেলে দেওয়া বন্দুক খুঁজে পাওয়া যায়। আবার ডালাসের ভাষ্য মতে জেমসকে খুন করার পর সায়না তার মাকে ফোন দিয়ে জানিয়েছিল, তাই পুলিশ এবার সায়না আর কেলির কল রেকর্ড চেক করে দেখে। জেমসের মৃতদেহ খুঁজে পাওয়ার আগের রাতে সায়না অনেকবার তার মাকে ফোন দিয়ে জানিয়েছিল ঠিকই, জেমসকে খুন করার আগে আর খুন করার পর দুবারই সায়নার সাথে তার মায়ের ফোনে কথা হয়েছিল। তবে কি কোল্টনা ডালাসের কথাই সত্যি? অন্যদিকে জেমসের খাটের নিচ থেকে যে ফোনটা পাওয়া গিয়েছিল সেটার কল রেকর্ড চেক করে দেখা যায় সে ফোন থেকে কেলিকে ফোন দেয়া হয় যে সময় জেমসকে গুলি করা হয়েছিল। তবে কি মার্শেলি গুলির শব্দ শুনে জেমসের মৃত্যু নিশ্চিত হতে চেয়েছিল? 2005 সালের 26 অক্টোবর কেলি জেমসের ফিউনারেল অ্যারেঞ্জ করে। সেখানে জেমসের পরিবারের সবাই উপস্থিত ছিল। এর মধ্যে পুলিশ তাকে ডেকে পাঠায় আরো কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। কেলি খুব বিরক্ত হয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশ তাকে কোল্টন আর ডালাসের স্বীকারোক্তির কথা জানায়। এতে খুব অবাক হয়ে যায় কেলি, কারণ সে জানায় তার সাথে কোল্টনের কখনোই কোনো কথা হয়নি আর নিজের স্বামীকে খুন করতে বলার কথা তো প্রশ্নই ওঠে না। আবারও চলতে থাকে তদন্ত। 2006 সালের 1 আগস্ট সায়না ডালাস ক্রিশ্চিয়ান আর কোল্টন ভিয়ার তখন কারাগারে বন্দী আর মার্শেলি কেলি আছে কড়া নজরদারিতে। জেমসের খুনের মামলা এখন কোর্টে। সম্ভাব্য প্রধান আসামি তার স্বপ্নে সায়না আর তার স্ত্রী কেলি। সেদিন কোর্টরুমে জুরি বোর্ডের সবাই কেলিকে সন্দেহ করছিল, কারণ জেমসের সাথে তার কোনো ঝামেলা ছিল না সত্যি, কিন্তু জেমস মারা গেলে সে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে। জেমসের ট্রাকিং বিজনেস আর সব সেভিংস ছিল কেলির নামে, আর এটাই হতে পারে জেমসকে খুন করার আসল উদ্দেশ্য। অগস্টের 4 তারিখে আবার শুনানি। সেদিন সায়নার স্ট্যান্ডে আসা পালা। সায়না কোর্টে এসে বলে আসলে সেই খুন করেছে জেমসকে, এই খুনের কোনো পরিকল্পনা ছিল না আর তার মা এর সাথে কোনোভাবে জড়িত ছিল না। তার মা জেমসকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল যে তার দিকে খেয়াল করারই সময় পেত না, এটাই তাকে অনেক বেশি কষ্ট দিত। মায়ের ভালোবাসা পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে, তাই সে জেমসকে নিয়ে সাথে খুন করেছে সেই রাতে। সায়না এই স্বীকারোক্তি দেওয়ার পর কোর্ট 2 ঘন্টা পর তাদের সিদ্ধান্ত দেবে বলে জানায়। আর এই 2 ঘন্টায় চলতে থাকে মার্শেলি কেলি আর সায়নার ভাগ্য গণনা। 2 ঘন্টা পর আবার কোর্ট বসে। এবার একটা নতুন তথ্য নিয়ে আসে সবার সামনে। পুলিশ তদন্ত করে বের করে যেই বন্দুকটা দিয়ে জেমসকে গুলি করা হয়েছিল সেটা কাশিং টেক্সাসের একটা নাম করা অবৈধ বন্দুকের দোকান থেকে কেনা হয়েছিল। সেটার রেকর্ড বলে মার্শেলি কেলি নিজেই সে বন্দুক কিনে আনে, আর সেই বন্দুক থেকে মার্শেলি কেলির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছিল। আর এটাই প্রমাণ করতে যথেষ্ট যে জেমসকে খুন করার আসল পরিকল্পনা ছিল কেলির, অর্থাৎ কোল্টন আর ডালাসের কথাই ঠিক। বন্দুকে আরও একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে সায়না, অর্থাৎ গুলি সায়না চালিয়েছিল। কোর্ট কেলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খুনের সাথে বিশেষভাবে সায়নার জড়িত থাকার কারণে তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর ডালাস আর কোল্টনের কোনো অপরাধ না থাকায় তাদের মুক্তি দিয়ে দেওয়া হয়। শায়না তার মাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিল, কিন্তু তার মা কেলে এরকম কিছুই করেনি। এমনকি সে এখনো বলে যে এই খুনের পেছনে তার কোনো ইনভলভমেন্ট ছিল না, আর এর জন্য তার শাস্তি পাওয়াটা মোটেই যুক্তিযুক্ত না। এতক্ষণ ধরে কুয়াশা এক্সপ্রাইজে যে সত্য ঘটনাটি শুনছিলেন তার নাম দ্য স্ট্রিক্ট ফাদার। আর এখন সময় হয়ে গেছে আজকে কুয়াশার অপর গল্পটি অর্থাৎ আদিত্য গল্পটি শুনবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন আপনাদের জন্য মাকসুদা রহমান মেঘনা। আর এখন শুনলেন গল্পের প্রথম পর্ব, তারপর আমি শারমিন আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
কি ব্যাপার রহমত ভাই, লিফট বন্ধ কেন?
না মানে কি যেন আবার সমস্যা দেখা দিচ্ছে।
ইলেকট্রিসিটি আছে, জেনারেটর আছে, অথচ তারপরেও লিফটে মাঝে মাঝেই এমন সমস্যা দেখা যাচ্ছে, কারণটা কি বলেন তো? প্রতি মাসে তো গুনে গুনে সার্ভিস চার্জ দেয়া হয়, তারপরেও আপনারা গাফিলতি করেন?
না না গাফিলতি না স্যার, সার্ভিসিং এর লোক এসে দেখে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে এত রাতে কেন যে লিফটে এত তামসা করে তা জানি না, অন্য কোনো বিষয় আছে মনে হয়।
বাজে বকবেন না তো, অন্য বিষয় মানে কি? ভূত, ভূত এসে লিফট বন্ধ করে দিয়ে যায়, হাস্যকর। আমরা না হয় ইয়াং সিঁড়ি দিয়ে উঠে যাব, কিন্তু এই অ্যাপার্টমেন্টে তো অনেক বয়স্ক লোকজনেরা রয়েছেন, পেশেন্ট রয়েছেন, এমার্জেন্সি কিছু যদি হয় তাদের কথা ভাববেন না?
আল্লাহ ভরসা, কিচ্ছু হইব না, কিছু মনে করেন না স্যার। আপনার মতো এত রাতে লিফট কেউ ব্যবহার করে না, করলেও কালে বদরে, তাছাড়া আবার সকালে ঠিক হয়ে যাবে।
নেক্সট মিটিং এ আমি লিখিত কমপ্লেন জানাবো এটা নিয়ে। মালিক কবে আসবে? চত্ত সব, যেদিনই যাতে শো করে বাড়ি ফিরি সেদিনই এই অবস্থা, দিন দিন রুটিনে পরিণত হচ্ছে, বাড়ির মালিক না থাকলে যা হয় আর কি।
স্যার আপনার অনুষ্ঠান নিয়ে আমি শুনছি, একটা রিকোয়েস্ট আছে, বেশি বেশি করে মনে এখানে গান বাজায় আপনাদের স্টেশনে।
আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ মা বলো।
ছেলেটা রিসিভ করে বললো কখন পৌঁছেছিস, অত রাতে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে তো ভয় লাগে।
মা মা কেন তুমি এত টেনশন করো বলো তো, অফিসের গাড়িতে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়, এরপর থেকে না আমি ওই জসিমকে সঙ্গে নিয়ে যাব, ও অফিসে বসে থাকবে, আমাকে নিয়ে আসবে।
হ্যাঁ তুই সেসব বুঝবি না, বিয়ে শাদী কর, বাপ হ, তারপরে আসবে এই বোধ। যাই হোক খাওয়া দাওয়া করে দে, কি রান্না করেছে বুয়া? তুই কিচেনে কি করছিলি, জসিমকে ঘুমাচ্ছে নবাবজাদা?
আরে না, অত রাতে আর কিছু খাবো না মা, অফিসে হাবিজাবি খেয়েছি, এখন একদম খিদা নেই।
হ্যাঁ এসবই করো, শরীর টিকবে না কিন্তু বাবু, এক গ্লাস দুধ অন্তত খেয়ে নে, ভালো ঘুম হবে।
উফ মা, এই অত দূর থেকে বসে বসে খাওয়া খাওয়া করে জ্বালিও না তো প্লিজ, দুধ খেতে আমার কখনোই ভালো লাগে না তুমি জানো।
তা ভালো লাগবে কেন, সারাদিন তো ব্রেনের কাজ করিস, শরীরে প্রোটিন যে কত প্রয়োজন বুঝিস? কত করে বললাম এবার একটা চাকরি বাকরি কর, 9টা 5টা রুটিনের মধ্যে আয়, তা না মধ্যরাতে অনর্গল কথা বলা কোনো মানে হয়?
মা কতবার বলবো আমি বলতো, আমি একটা চাকরি করছি, আরজেইং একটা জব, আর অনর্গল কথা বলা শুধু আরজেদের কাজ নয়, তুমি সেটা জানো, বাচালদের মতন কথা বললেই আরজে হওয়া যায় না।
হয়েছে হয়েছে, অত রাগ করতে হবে না, আমার কলেজের পরীক্ষা শেষ, আমি দেখি নেক্সট উইকে ঢাকা আসব, তোর কি কি লাগবে আমাকে বলে দিস।
আমি না বলে দিলেও তুমি জানো আমার কি কি লাগবে, তবে অবশ্যই আচার নিয়ে আসবে তুমি বুঝলে, আম, জলপাই, তেঁতুল, রসুন, লেবুর খোসা এবং মাস্ট মাস্ট বোম্বাই মরিচের সেই ঝুড়ি আচার, আর হ্যাঁ ওই নারকেলের নাড়ু, নিমকি ঢাকা এসে বানালেই হবে।
ঠিক আছে। আচ্ছা অথই কেমন আছে রে, কথা হয়েছে আজকে ওর সাথে?
আর অথই ওর মনের দল খুঁজে পাওয়া বেশ কঠিন মা। আমি ডুবছি আর ভাসছি, কিছুই বুঝতে পারছি না।
শোন বাবু, সম্পর্কটা হচ্ছে মায়ের টান, যে টানটা থাকতে হবে হৃদয়ের সঙ্গে। যেখানেই যাবি জানবি মায়ার বন্ধনটা আছে। এই যেমন ধর টিভি ফোন রিসিভারের সঙ্গে যে তারটা জুড়ে আছে, ওটা আছে বলেই একটা নির্দিষ্ট জায়গায় ফোন সেন্টার রেখে কথা বলতে হয়। আর মোবাইল কোনো বন্ধন নেই, তাই যেখানে সেখানে ফেলে রাখা সহজ। এখনকার সম্পর্ক গুলো বন্ধনহীন মোবাইল সেটের মতো, অনেক অপশন আছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, অথচ তারপরেও আমরা যখন তখন বদলে ফেলতে পারি।
আচ্ছা মা, তুমি এত সুন্দর করে ভাবো কিভাবে বলতো, আমি কেন পারি না?
তোর ভাবনা গুলো আরো সুন্দর, আর তাই আমার ছোট্ট বাবুর কথা মাইক্রোফোনে মানুষ ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শোনে। যাই হোক, আজ তোর সতে সতীনাথের শুধু তোমার জন্য ওই অরণ্যে পলাশ হয়েছে লাল গানটা শুনে যা ভালো লেগেছে রে বাবু, আমার খুব পছন্দের গান এটা।
আমি জানি মা।
কি করবে এখন, ঘুম আসবে? কখন থেকে আমি বকবক করছি?
না মা, ঘুম একদম কেটে গেছে। তুমি কথা না বললেও ঘুম আসতো না, বরং কথা বলাতে ভালো লাগছে। তুমি শুয়ে পড়ো, আমি একটু শোয়ের মেসেজগুলো ফলো আপ করব, তারপরে ঘুম এলে বিছানায়।
ঠিক আছে, ছাড়ছি। শোন, 40 মিনিটের বেশি একটানা বসে থাকিস না, তোদের তো আবার সময় কেন?
মা, তুমি যে এত টেনশন করতে পারো, আচ্ছা টায়ার্ড হয়ে যাও না বলতো?
পৃথিবীর কোনো মাই তার সন্তানদের জন্য টেনশন করতে করতে অন্তত কোনো দিনই টায়ার্ড হয় না রে বাবু। হয়েছে, ছাড়ছি এবার।
তুমি যদি আরো কিছুক্ষণ কথা বলতে চাও বলতে পারো, আমি কথা বলতে বলতেই মেসেজ দেখতে পারবো।
না না, একসঙ্গে দুটো কাজ করলে একটা ভালোভাবে হবে না। টেক কেয়ার।
ওকে মা, লাভ ইউ।
বাবু মানে তরুণের পৃথিবী ওর মা, উম্মের তানজিলা হক। উনি কলেজের টিচার, সাবজেক্ট জুলাজি। সাপ, ব্যাং, কেঁচো, আরশোলা আর টাকি মাছের কাটাকাটির সঙ্গে সঙ্গে তরুণের মা যেন মানুষের মনের কাটাছেড়াও করতে পারে। অর্থাৎ মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বললেই চট করে মানুষটা সম্পর্কে একদম পারফেক্ট তথ্য দিয়ে দেন। মাঝে মাঝে তরুণ ভাবত, মা হয়তো গ্রহ নক্ষত্র রাশিটাশি বইপত্র ঘেঁটে এসব শিখেছে, কিন্তু না, উনি বলেন যে কোনো ধরনের বই পড়লেই নাকি মানুষের ভেতরকার সবকিছু বোঝা সম্ভব। কি জানি হবে হয়তো। তরুণ সবসময় লক্ষ্য করেছে ওর মা কথা বলে এমন ভাবে যেন শব্দগুলো কোনো বইয়ের পাতায় লেখা আছে। মায়ের আলমারি, শেলফ, টেবিল, সব জায়গায় অসংখ্য বই। সেসব বইপত্রের কোনো সীমারেখা টানা ছিল না। বড় হতে হতে মায়ের মতো তরুণ অসংখ্য বই পড়া শিখে গেছে, আর শিখেছে কথার জাদু। সেই জন্যই এই রেডিও জকি জবটা ওর এত পছন্দ। তরুণের বাবা নেই, মায়ের সাথে বন্ধুত্বটা তা ভীষণ রকমের গাঢ়। মা সবসময় বলেন, কথা বলা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে মানুষের একেবারে হৃদয়ের কাছাকাছি পৌঁছানো সম্ভব। তাই তরুণের এই কথা বলার চেষ্টা, তরুণের ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব মা সবসময় দিয়ে থাকেন। মাঝে মাঝে অবশ্য রাগ করে এলোমেলো রুটিনের জন্য, কিন্তু তরুণ জানে একমাত্র মাই ও সবকিছুর অনুপ্রেরণা।
গুড মর্নিং বেবি।
কটা বাজে? এখন আর মর্নিং নয়, অনেকক্ষণ ধরে তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম।
ওহো, গত রাতে লেট নাইট শো ছিল না, ঘুমিয়েছি সকালে। নো প্রবলেম, আমি নাস্তা সেরে এক্ষুনি বেরোচ্ছি।
আচ্ছা শোনো, তোমার যদি আরেকটু ঘুমোতে ইচ্ছে করে তুমি ঘুমিয়ে নাও, আমরা না হয় বিকেলের পর দেখা করি।
রাগ করে বলছো না তো? আসলে মেয়েদের মুখের কথা আর ভেতরের কথা কিন্তু আলাদা হয়। আমি রিস্ক নিতে চাই না।
না না, তুমি ঘুমিয়ে ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে।
এই তো দিলা, ঘুমের 12টা বাজিয়ে দিলা। জরুরি কথা মানে? তোমার বিয়ে শাদীর বিষয় না তো? সুন্দরী মেয়েদের সাথে প্রেম করার মেজর প্রবলেম এটা।
তরুণ, বাই।
কখন এসেছো?
এই তো মিনিট পাঁচেক।
যাক বাবা, বেশি দেরি হয়নি, তাই না বলো? রাস্তার জ্যামটা না একদম নাছোড় বান্দা।
আচ্ছা তরুণ, তুমি যদি তোমার শোয়ের টাইম থেকে 5 মিনিট দেরি করে ঢুকতে তাহলে কি হতো?
ইম্পসিবল, এমন রেকর্ড আমার নেই, কোনোদিন হবেও না। তাছাড়া আরজেদের এমন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমরা শোয়ের অনেক আগেই অফিসে পৌঁছে যাই। ওটা আমার জব, অথই জবের সঙ্গে তুমি তোমার তুলনা করতে পারো না।
তাহলে আমি কি তোমার টাইম পাসের খেলনা?
শরতের শুভ্রনীল আকাশে কেন মন খারাপের পর চোখে মুখে কালো মেঘের ঘন ঘটা?
শাট আপ, এসব সস্তা কাব্য তুমি তোমার বোকাসোকা ফ্যানদের জন্যই তুলে রাখো, যারা তোমার কথার মোহে মোহিত হয়ে কুলিপিঠার বক্স নিয়ে অফিসে পৌঁছে যাবে।
ও আচ্ছা, মূল পয়েন্ট পাওয়া গেছে। আজকের ঝগড়ার হেডলাইন তাহলে কুলিপিঠা।
কুলিপিঠাওয়ালির সঙ্গে এত গদগদ হয়ে সবকটা দাঁতের ঝিলিক দিয়ে সেলফি তুলতে হবে? কি তোমার কোনো পার্সোনালিটি নেই? জানো না আমি সব একদম সহ্য করতে পারি না।
মানুষের নিখাত ভালোবাসার সঙ্গে পার্সোনালিটির কি সম্পর্ক আছে বলতো? মেয়েটা আমাকে ভালোবেসে পিঠা বানিয়ে খাইয়েছে, এতে দোষের কি আছে?
এরপর আরেকজন তোমাকে ভালোবেসে দিওয়ানা হবে, আর তুমি তাকে সান্ত্বনা দিতে গিয়ে তার হাত ধরে বসে থেকো। তোমার সঙ্গে আমার হচ্ছে না তরুণ, রোজ রোজ তোমার মেয়ে ফ্রেন্ডদের সংখ্যা বেড়েই চলছে। আই এম টায়ার্ড, আই নিড আ ব্রেকআপ।
ব্রেকআপ চাওয়ার দরকার নেই তো, মানুষ হিসেবে তোমার পূর্ণ স্বাধীনতা আছে তুমি কোনো সম্পর্কে থাকবে কি থাকবে না।
তোমার মতো মানুষকে নিয়ে সারা জীবন চলা ইম্পসিবল। তোমার লাইফের সমস্ত প্রায়োরিটি তোমার ওইসব ফ্যান ফলোয়ারদের, আমার প্রায়োরিটির জায়গা এত কম যে বিয়ের পর আমি শুধুমাত্র তোমার বেডমেটই হব, আর কিচ্ছু না।
আচ্ছা সবসময় তুমি আমাকে এমন পেইন দাও কেন বলো তো? একটু স্বস্তি কোথায় পাবো আমি? অযথা অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে ঝগড়া করাটা তোমার একটা স্বভাব হয়ে গেছে আজকাল। তুমি কি আমার জনপ্রিয়তা এনজয় করো না, নাকি ভেতরে ভেতরে হিংসে করো, কোনটা?
হোয়াট হোয়াট কি বললা তুমি? আমি যাচ্ছি, আমাকে তুমি ফোন দিবা না, এবং লম্বা লম্বা হিস্টিক্যাল মেসেজ তো নাই, মাইন্ড ইট।
ওকে থ্যাংক ইউ, এত সহজে আমাকে তোমার জাল থেকে ছেড়ে দেবার জন্য অনেক থ্যাংক ইউ, উপকৃত হলাম।
ছি, তার মানে নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছো না, তাই আমার জালে আর আটকে থাকতে চাইলে না, তাই তো? সত্যিটা বেরিয়ে এলো, এখন আমি পুরনো হয়ে গেছি, তাই না?
তুমি যেটা ভাবলে শান্তি পাবে সেটাই ভেবে নাও, তোমার ভাবনার দাবিদার তো আমি নই, তাই না? অসচ্ছ।
চরম বিরক্তি নিয়ে তরুণ বাসায় ফিরল। না, এভাবে কোনো সম্পর্কের মধ্যে থাকা যায় না। অথয়ের সঙ্গে সম্পর্কের বয়স যত বাড়ছে ততই যেন সম্পর্কটা শ্রীহীন হয়ে যাচ্ছে। মনের উপর এত চাপ নিয়ে কাজ করা তরুণের জন্য সত্যিই ভয়াবহ। আর কি এক শব্দ শিখেছে, কথায় কথায় ব্রেকআপ। মা ঠিকই বলে, এখনকার সম্পর্কগুলোর মধ্যে মায়া নেই, কোনো বন্ধন নেই, বিশ্বাস নেই, স্বচ্ছতা নেই। ধুর, এসব মাথা থেকে বের করে বরং বন্ধুদের সঙ্গে একটা জম্পেশ আড্ডা দিয়ে আসা যাক। তরুণ তড়ি ঘড়ি করে বের হয়ে পড়ল। সাধারণত অফ ডেতে তানজিলা হক ছেলেকে খুব একটা জরুরি বিষয় না থাকলে ফোন দেয় না।
এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস। কি রমা ভাই, আপনার লিফটের অসুখ তো সেরে গেছে, সত্যি কোনো ভূতের ব্যাপার আছে নাকি? কিছু গোপন করছেন না তো?
আমার কাছে বিষয়টা চিন্তার মনে হয়।
চিন্তার কিছু নেই, ভূত প্রেত চাইলেই রাজকীয় সব বড় বড় বাড়িতে থাকতে পারে, ওরা কেন কষ্ট করে এইটুকুন ছোট্ট লিফটে থাকতে যাবে বলেন? তাছাড়া লিফট তো সারাক্ষণই ওঠানামায় ব্যস্ত থাকে, এতবার ওঠানামাতে ভূত প্রেতের মাথা ঘোরার রোগ বেঁধে যাবে, বুঝলেন? এমনিতেই দেশে ভালো ডাক্তারের অভাব, আবার ভূতদের অসুখ বিসুখ হলে তো আর রক্ষে নেই।
স্যার, আপনি আসলেই কথার মাস্টার, এই জন্যই আপনার কথা মানুষ শুনতে এত পছন্দ করে। অবশ্য মানুষও আপনি খুব ভালো, বড় ছোট সবারই আপনি সম্মান করেন, কোনো গরিমা নাই। আহেন, আপনার নামে একটা প্যাকেট আসবে। এই যে এই যে।
আছে কি এর মধ্যে? বেশ ভারী তো মনে হচ্ছে, নির্ঘাত বই হবে আর কি। প্রেরকের ঠিকানা যে নেই?
একজন মধ্যবয়স্ক কাঁচা পাকা দাড়িওয়ালা মানুষ দিয়ে গেছে, মাথা সব চুল সাদা। আমার খালি কইল প্যাকেটটা যেন অবশ্যই আপনার হাতে দেই।
স্ট্রেঞ্জ, হবে হয়তো কোনো ফ্যান, ভালোবেসে দিয়ে গেছে। যাই হোক, থ্যাংকস। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ মা, তুমি কখন এলে? আমাকে কল দাওনি কেন? তোমার তো আগামীকাল আসার কথা ছিল।
আর বলিস না, ফিজিক্সের টিচার হাবিবুল্লাহ সাহেবের মেয়ে গাড়ি পাঠিয়েছেন, উনি আর ওনার ওয়াইফ আসবেন, তা আমিও ঢাকা যাব শুনেছেন, তাই জোর করে ধরে নিয়ে এলেন, একটা দিন বেশি তোর সঙ্গে থাকা যাবে।
খুব ভালো করেছো মা। আচ্ছা তুমি খেয়েছো কিছু? বুয়া এসেছিল তো। আচ্ছা জসিম কই? জসিম, এই জসিম।
আহা বাবু, এত চিৎকার করিস না তো, গলার উপরে প্রেশার পড়বে তোর। বুয়া এসে সব রান্না করে রেখেছে, আর জসিমকে আমি নিচে ময়দা আনতে পাঠিয়েছি, তোর জন্য নিমকি বানাবো।
আজকে কিচ্ছু করতে হবে না, অতটা পথ জানি করেছো, রেস্ট নাও, ওসব পরে হবে।
অতটা পথ মানে? ঢাকা মানুষের আবার জানি হলো নাকি পাগল? হাত মুখ ধুয়ে টেবিলে আয়, অনেক বাজে।
না মা, এখন আর কিছু খাবো না, অফিসে খেয়েছি তো, আমার মর্নিং শিফট ছিল না।
তুই কিন্তু খাওয়া দাওয়ায় ভীষণ অনিয়ম করছিস বাবু, তোর জন্য পছন্দের একটা জিনিস রান্না করে নিয়ে এসেছি।
আবার বক্সে নিয়ে এসেছো তুমি, মা পারো সত্যি। আচ্ছা ঠিক আছে, রাতে খাবো।
কি রে এটা, কিসের প্যাকেট?
ও হো, ভুলেই গেছি, জানি না মা, কোনো পাগলা ফ্যান হয়তো পাঠিয়েছে। দাঁড়াও খুলে দেখি, বেশ ভারী, আর সাইজ দেখে মনে হচ্ছে বই হবে।
ঠিক আছে তুই ফ্রেশ হ, আমি আমার রুমে গেলাম।
মা মা একবার এসো না, দেখে যাও, অদ্ভুত একটা জিনিস পেয়েছি। মা
আসছি। কি
কি হলো? এ কি, এটা তো একটা পুরনো রেডিও, দেখি অনেক পুরনো ব্র্যান্ড।
দারুণ নামা জিনিসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর অ্যান্টিক একটা জিনিস কে পাঠালো বলতো? অদ্ভুত লোকটা, নাম ঠিকানা কেন দিল না? ও আরেকটা জিনিসও আছে দেখছি, এটা আবার কি? ও বই, দারুণ, ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি শেলি। বইটা আমার পড়া হয়নি।
সত্যি দারুণ বই, কিন্তু খুব মজা পাবি।
তুমি এই বইটাও পড়েছো?
হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন বলতে পারিস। যিনি তোকে এই বই আর রেডিওটা পাঠিয়েছে, দুটো জিনিসই কিন্তু অ্যান্টিক। মজার ব্যাপার কি জানিস, ম্যারি শেলি কিন্তু আসলে ভূতের গল্প লিখতে চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই পারছিলেন না। উনি স্বপ্নে এই উপন্যাসের প্লটটা পেয়ে যান। ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একজন বিজ্ঞান গবেষক মৃতকে প্রাণ দিয়ে অতি মানব তৈরি করতে গিয়ে কি কি বাধার সামনে পড়েন, বা স্রষ্টার নিয়ন্ত্রণের বাইরে একটা ভিন্ন জগৎ তৈরি করে ফেলেন, আর এখানেই হয়ে যায় এক ভিন্ন অনুধাবনের সুর। দারুণ একটা বই, তোর অনেক কাজে লাগবে।
বইটা পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। আর এই বইয়ের ভিতরে একটা চিঠি দেখছি,
দেখ কোনো বিদেশি মেয়ের প্রেম পত্র কিনা। আবার
কই যাও তুমি,
চিঠি সবসময় একা একা পড়তে হয়।
তরুণ, চিঠিতে প্রেরকের ঠিকানা দেইনি, কারণ আমি চাই না আপনি রেডিওটা ফেরত পাঠান। অবশ্য ঠিকানা দিলে আমাকে হয়তো ততদিনে আর খুঁজেও পাবেন না আপনি, আমি মারা যাচ্ছি। না প্লিজ বিরক্ত হবেন না, মারা যাচ্ছি বলতে আমি কোনো ভয়ঙ্কর অসুস্থ রোগী নই বা সুইসাইডও করছি না। তবে আমি কবে মারা যাব সেটা আমি জানি। কি অবাক হচ্ছেন, ভাবছেন আমি মস্ত বড় পামিস্ট? যাই হোক, আর হেয়ালি করছি না। আমি আপনার রহস্য রসিকতা এই প্রোগ্রামটা নিয়মিত শুনি, বলতে পারেন আমি আপনার ভীষণ রকম ফ্যান। আপনারা আপনাদের প্রোগ্রামে যত রকম ভূত প্রেত বা অস্বাভাবিক বিষয় রহস্যময়তা নিয়ে গল্প করেন এবং যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে মানুষের মনকে সুন্দর একটা সমাধানে পৌঁছে দেন, সেটা সত্যি প্রশংসার দাবিদার। তবে মার্জনা করবেন, আমার কেন যেন মনে হয় আপনারা আসলে ঠিক সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারেননি যেখানে যুক্তি তর্ক ব্যাখ্যা ফেল। যে বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে আমি গেছি তাতে সবাই আমাকে মানসিকভাবে অসুস্থ ভেবেছে। আমি নিজে দীর্ঘদিন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাতায়াত করেছি। আপনি বা আপনার টিম এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, ভরসা করব না তবে আশ্বস্ত হয়েছি। জানি না কেন আমার মনে হলো আপনাকে আমার অসম্ভব প্রিয় রেডিওটা উপহার দেই, যে রেডিওটা আমার জীবন এবং জীবনকে দেখার প্রত্যেকটা সেকেন্ড পাল্টে দিয়েছিল। প্রসঙ্গক্রমে বলে রাখি, রেডিওটা নষ্ট, তবে আপনার জন্য ধাঁধা। আর হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইন বইটা পড়েছেন কিনা জানি না, বইটার সঙ্গে একটা জায়গায় আমি আমার ভীষণ রকম মিল খুঁজে পেয়েছি। আমি আশা করছি আপনি আমার পুরনো রেডিওটার ব্যাপারে যথেষ্ট আগ্রহী হয়ে উঠবেন। এখানেই থামছি, একজন মৃত্যু পথযাত্রীর মুক্ত বিষয়।
তরুণ চিঠি পড়ে বিরক্ত হবে না বিস্মিত হবে বুঝতে পারছে না, এমন অদ্ভুত চিঠি এই জীবনে কেউ তাকে লেখেনি। চিঠিতে লেখা, যাই হোক আর হেয়ালি করছি না, এই লাইনটা লিখে ব্যাটা মস্ত বড় হেয়ালি করে অলরেডি বসে আছে, এটা পরিষ্কার। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে একটা নষ্ট রেডিও পাঠানোর মানে কি, শুধুই ভালোবাসা নাকি নিজের অতি প্রিয় যত্নে রাখার স্মৃতি অন্য কোনো অচেনা প্রিয়জনকে দিয়ে দেয়া? না, লোকটা চিঠির ভেতরে ঘোর রহস্য আছে। রহস্যময়তা নিয়ে তরুণ একটা অনুষ্ঠান পালায়। আচ্ছা, বিষয়টা নিয়েও তো একটা পর্ব করা যেতে পারে, রহস্য চিঠি বা বেনামি ভৌতিক চিঠি। না না ধর,
ভদ্রলোক লিখেছেন উনি দীর্ঘদিন সাইকিয়াট্রিস্টের কাছে যেতেন, তার মানে এমন কোনো বিষয় আছে ওই নষ্ট রেডিওটাকে নিয়ে যা তিনি চাইছেন তরুণ নিজে খুঁজে বের করুন। মানে ধাঁধা, নিজেকে তরুণের মিসির আলী মনে হচ্ছে, দেখাই যাক না। অন্য আর কিছু হোক না হোক, রেডিওটার ডিজাইন এত পুরনো যে কেউ দেখলেই তাকাবে। অর্থের সঙ্গে তরুণের ঝামেলা চলছে, এই টেনশনটা মাথা থেকে বের করতে হলে ভদ্রলোকের রেডিও বনাম চিঠি আর বইটা নিয়ে স্টাডি করতে হবে।
এই নীলা দেখে যা, দেখ রেডিওটা কেমন।
বাবা তরুণ, কোন মিউজিয়ামে তোদের কেউ জব টপ করে নাকি? কই পেলি এটা? আমাকে দিয়ে দে না।
আসছে ঢঙ্গি, আমার সবকিছুতে তোর নজর, খবরদার এটা দিয়ে হাত বাড়াবি না।
কি বললি, তোর সবকিছুতে আমার নজর মানে? যদি তাই হতো তাহলে কি আর অথই চান্স পেতো শালা? তুই ভাবিস না, তুই দেখতে খুব রূপবান, তোর ওই গালের তোল দেখলে আমার গা ঘিনঘিন করে। আমার বয়ফ্রেন্ডকে দেখেছিস না, হিরো?
না না, হিরো না, সুপার হিরো। প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরতে বলিস, তোকে পিঠে বসিয়ে উড়ে বেড়াবে।
তরুণ ইয়ার কি করবি না, সিরিয়াসলি রেডিওটা কিন্তু সেই রকম দোস্ত। কে দিল রে, কোনো মেয়ে ফ্যান?
না, আছে রহস্য আছে। তোরা কি ভাবছিস আমি এমনি এমনি রেডিও অফিসে নিয়ে এসেছি? এটা একটা রহস্যময় বস্তু।
দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন।
খবরদার হাত দিস না, বললাম না এটা রহস্যময় ব্যাপার। এতে হাত লাগলে এই রেডিও তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব রেকর্ড করে নেবে, এমনকি তুই কবে কোন দিন কোথায় মারা যাবি তাও বলে নেবে।
বলিস কি সত্যি নাকি? যা
ঠিক আছে, বিশ্বাস না হয় দে তোর হাতটা দে, এই যে এখানে এই স্পিকারের ওপরে হাতটা রাখ, তোর মরণের তারিখ জানিয়ে দিচ্ছি। কি জানতে চাস, আছে এত সাহস আগে ভাগে নিজের মৃত্যুদিন জানাস?
না বাবা, আমার এমনিতেই হাইপারটেনশন, কবে মারা যাবো সেটা আগে থেকে একেবারেই জানতে চাই না। এই জিনিস তুই অফিসে এনেছিস কেন?
আমার ডেস্কে রেখে দেবো, যেই আমার সঙ্গে তেড়িবেড়ি করবি, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি, আমাকে হিংসে করবি, তার সব কিছু জেনে নিয়ে আমি ওর 12টা বাজিয়ে দেব। তুই তুই এখন হা করে কি দেখছিস? আরে বোকা, এটা একটা নষ্ট রেডিও, তোর সঙ্গে জোক করলাম।
হায় রে, তুই কি ভেবেছিস আমি তোর কথা বিশ্বাস করেছি? আমিও একটা ভাবি নিলাম।
আসলে মাইয়া যা তো অন্য লেভেলের প্রাণী রে, এদের ভেতরটা যদি একবার দেখতে পারতাম বিশ্বাস কর একটা কিছু ঘটাই ফেলতাম আমি।
কেন, দেখতে পারবি তো, তোর এই নষ্ট রেডিওর মধ্যে চেষ্টা চালিয়ে যা। তুই জানিস না এর মধ্যে মেয়েদের মন দেখার জন্য আলাদা করে পিকচার টিউব বসানো আছে, তোর উন্নতি হবে বস। রহস্য ও রসিকতা উত্তরোত্তর নোবেল প্রাইজের দিকে এগিয়ে যাচ্ছে, তুই এই রেডিওটা নিয়ে একটা ভৌতিক কাহিনী বানিয়ে থাক, দেখিস জেকে রাউলিংয়ের হ্যারি পটারও তোর কাছে নস্যি হয়ে যাবে।
তাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু রেগে যাচ্ছি।
এই নীলা, নিউজটা পড়ে এসো।
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি ঘড়ি দেখেছি তো। এই তরুণ, তোর সঙ্গে জরুরি একটা কথা আছে, এসে বলছি, ততক্ষণ আরো রাখতে থাক।
চল, এই নীরব একটা জিনিস দেখে যা।
আসছি দুই মিনিট, তোমাটা বসিয়ে আসি।
অফিসের তরুণের সমবয়সীদের সঙ্গে সম্পর্কটা ভীষণ রকমের মজার এবং বন্ধুত্বপূর্ণ, বিশেষ করে নীলা। কিন্তু একটা ব্যাপার তরুণ কিছুতেই বুঝতে পারছে না, হুট করে এমন অদ্ভুত একটা কথা কেন ওর মুখ থেকে ফসকে বেরিয়ে গেল। ছি, কি বাজে কথা, রেডিও আবার কারোর মৃত্যুর খবর বলে দিতে পারে না কি আগে থেকে? ধর তরুণী বা আবার এই কথাটা নিয়ে ভাবতে বসেছে কেন? রেডিওটা তো দেশকে জাস্ট সৌন্দর্যের জন্য এনে রাখা, আসলে লোকটা চিঠি মনে হয় অবচেতন মনের কোথাও অস্থির বোধ জাগাচ্ছে। আচ্ছা যাই হোক, আজ তরুণের লেট নাইট শো, কাজে আজেবাজে চিন্তা সুইচ অফ করে শোটা নিয়ে ভাবতে হবে। চট করে রহস্য ভৌতিক গল্প আর ব্যাখ্যাগুলো আবার শুনে একটা ছোট্ট স্ক্রিপ্ট করে ফেলতে হবে। রাত একটায় তরুণের লাইভ প্রোগ্রাম শুরু হলো, শুরুতে সব ঠিকঠাকই চলছিল, আর অদ্ভুত একটা সূক্ষ্ম শব্দ যেন আলাদা করে পুরো অনুষ্ঠানে কেউ জুড়ে দিয়েছে। কত রাতে সাউন্ডের লোক ছাড়া অফিসে কেউ থাকে না। বিজ্ঞাপন বিরতিতে তরুণ দ্রুত অনিয়ার স্টুডিও থেকে বেরিয়ে এল।
মিহিদা, মিহিদা কই আপনি? সাউন্ডে এত সমস্যা হচ্ছে মনে হয়, কি বলিস?
সাউন্ডে তো কোনো সমস্যা নেই, আমি সব ঠিকঠাক ভাবে চেক করেই তো বসেছি।
না না, একটা 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 সূক্ষ্ম শব্দ সবকিছুর ভেতরে ঢুকে যাচ্ছে। কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে নাকি?
এক সেকেন্ড। হ্যাঁ, মনে হচ্ছে দূরে কোথাও একটা শব্দ হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত শব্দটা ওই দিক থেকে আসছে। কান পেতে শোন।
স্ট্রেঞ্জ, কই এখানে তো কোনো শব্দ হচ্ছে না।
আচ্ছা, তোর শোতে আজকে সত্যি সত্যি ভূত প্রেত কিছু একটা ঢুকে বসে আছে না তো? আমার কিন্তু ভয় লাগছে।
এখন কিন্তু শব্দটা নেই, যাক বাঁচা গেল।
আমি অনায়ারে ঢুকলাম, তুমি বরং একটু ঘুমিয়ে নাও।
প্রোগ্রামের পর তরুণীর ফেসবুক পেজে এবং অফিসিয়াল ফ্যান পেজে মেসেজের বন্যা বয়ে যায়। তাই প্রত্যেকেই লিখে যায়, আজ একটা আলাদা শব্দ সবাই শুনতে পেয়েছে, অনেকে আবার ভূতের উপস্থিতি বলে মজাও করেছে। তরুণীর অবাক লাগছে অন্য কারণে, শো শেষে ও যখন একা ওর ডেস্কে এলো, তখন স্পষ্ট শুনতে পেয়েছে সূক্ষ্ম শব্দটা আসলে আসছে ও নষ্ট রেডিওটা থেকে। কিন্তু এটা কি করে সম্ভব? অনেকক্ষণ ধরে রেডিওটা উল্টে পাল্টে ঝাঁকিয়ে হঠাৎ ব্যাটারি চেম্বারটা খুলে তরুণীর চোখ কপালে উঠে গেল। এ কি, এই নষ্ট রেডিওতে ব্যাটারি কে লাগিয়েছে? সে তো লাগায়নি। হাতে পাওয়ার পর তরুণ অবশ্য রেডিওটা কয়েক জায়গায় মানে মেকানিকের কাছে নিয়ে গেছিল। সবাই একই কথা বলেছে, এত পুরনো রেডিওর কোনো পার্স এখন পাওয়া সম্ভব না, এসব পার্স এখন আউট অফ মার্কেট। অথচ তারপরও বাসের রেডিওটা খুলে ব্যাটারি লাগিয়ে একটা চেষ্টা চালিয়েছিল তরুণ, কোনো লাভ হয়নি। কিন্তু ব্যাটারি চেম্বারে ব্যাটারি আবার কিভাবে এলো? সে তো খুলে রেখেছিল। আর রেডিও থেকে শব্দই বা হচ্ছে কিভাবে? তার মানে রেডিওটা নষ্ট নয়, লোকটা ইচ্ছে করেই বলেছে নষ্ট, যাতে তরুণ চমকে যায়। তাই তো, তরুণ অনেক ভেবে রেডিওটা আবারও বাসায় নিয়ে এলো।
মা, তুমি এখনো কেন জেগে আছো বলো তো? জসিম কই?
হয়েছে, মাকে আর শাসন করতে হবে না। আজ কিন্তু তোর শো শুনিনি রে, পড়া বই তবু বইতে নিয়ে এমন ভাবে আজকে গিয়েছিলাম না?
তুমি আজ শুনলে ভালো হতো। যাই হোক মা, একটা অদ্ভুত দারুণ ঘটনা ঘটেছে, তাই রেডিওটা বাসায় নিয়ে এলাম।
ও মা, সে কি, এত শখ করে অফিসের ডেস্কে রাখবি বলে নিয়ে গেলি, আবার বাসায়? কি ঘটনা শুনি।
রেডিওটা নষ্ট নয়, ওই ভদ্রলোক আমাকে ভরকে দেওয়ার জন্য চিঠিতে কিঞ্চিত মিথ্যা লিখেছে।
তাই? কিন্তু আমার তো মনে হয়েছে লোকটা সত্যি বলেছে। তবে উনার ভেতরে রেডিওটা নিয়ে একটা অমীমাংসিত ঘটনা ভীষণ ভাবে দাগ কেটেছিল, তাই তিনি তোকে দাগের উপরে দাঁড় করিয়ে দিতে চাইছেন।
আচ্ছা মা, তুমি কি ব্যক্তিগতভাবে বিশ্বাস করো পৃথিবীতে যুক্তি ছাড়া কোনো ঘটনা সত্যি আছে?
না, সব কিছু যুক্তি আছে সৃষ্টিকর্তার কাছে, কিন্তু আমরা কতটুকু যুক্তি পাবো, অর্থাৎ কতটা যুক্তির মালিক আমরা, সেটা ঠিক করবেন উনি। আমি এটাই বিশ্বাস করি, আর তাই সবসময় মানুষ সব কিছুর ব্যাখ্যা বা যুক্তি হাতে পায় না, মানে দেয়া হয় না।
আচ্ছা, আমার এই রেডিওর মধ্যে কে যেন ব্যাটারি লাগিয়ে দিয়েছে জানো?
নিশ্চয়ই তোর কোনো বন্ধু, মানে কলিগ, হয়তো বলতে ভুলে গেছে। রাত দুপুরে রেডিওর চিন্তাটা মাথা থেকে নামিয়ে খেয়ে নিবি আয়। সামান্য ব্যাটারির যুক্তি ব্যাখ্যা তো আমি তোকে দিচ্ছি, আগে পেট ঠান্ডা কর।
আচ্ছা, ফ্রেশ হয়ে আসছি।
আমরা আজকে যে গল্পটি শুনছি, প্রথম পর্বটা শুনে ফেলেছি। প্রথম পর্বে আমরা দেখেছি যে তানজিলা হক, যিনি একজন টিচার, ময়মনসিংহে থাকে, তার ছেলের নাম তরুণ, যে মা বলতে অন্ধ, এবং সে একজন রেডিও জকি। এই নিয়ে তার জীবন এবং তার জীবনে একজন প্রিয় ভালোবাসার মানুষও রয়েছে, যার নাম অথরি, যার সঙ্গে তার গোলমাল চলছে, সম্পর্কটা ভালো যাচ্ছে না। তার মা মাঝে মাঝেই আসেন তার সঙ্গে ময়মনসিংহ থেকে দেখা করতে। তার মা ময়মনসিংহে থাকেন, তরুণ থাকে এখানে। একটা অদ্ভুত গিফট পায়, একটা রেডিও, যে রেডিওটা অনেক পুরনো দিনের, পুরনো ডিজাইনের, যে রেডিওর চলই এখন নেই, আর সেই রেডিও নিয়েই, রেডিও জকি নিয়ে আজকের কাহিনী চলছে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আরো অনেক কিছু জানবো, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। শারমিনা আছি আপনার সঙ্গে।
কি রে, তোর জাদুর বাক্স কই? ডেস্কে দেখলাম না তো।
কে যেন ইচ্ছে করে রেডিওটাতে ব্যাটারি দিয়ে রেখেছে।
তাতে কি এমন বদল হবে? ওটা তো নষ্ট। আরে আমি তোকে চমকে দেওয়ার জন্য ফাজলামি করে এই কাজ করেছি। মুখটা এমন তেজপাতার মতো শুকিয়ে গেছে কেন তোর? ভয় পেয়েছি?
না ভয় পাইনি, তবে বিরক্ত হয়েছি। কারণ যিনি আমাকে রেডিওটা পাঠিয়েছিলেন তিনি একটা ধোঁয়া ধোঁয়া রহস্যময় চিঠিও দিয়েছেন। বিষয়টা মাথায় গেঁথে গেছে বোধ হয়। তাছাড়া রেডিও থেকে গত রাতে একটা সূক্ষ্ম শব্দ হয়েছে।
এতে এত বিচলিত হচ্ছিস কেন? নিশ্চয় সাউন্ডের কোনো একটা সেন্সর এখনো কাজ করে। আমাকে দিয়ে দে তো ওটা।
না আমি আমি নিজে এটা সেরে নেব।
একটা পুরনো রেডিও থেকে মধ্যরাতে একটু একটু শব্দ হয়েছে, আর তা নিয়ে তরুণ আকাশ পাতাল ভাবতে বসবে এমনটা নয়। কেন জানি রেডিওটা বারবার তরুণের ভাবনায় এসে যাচ্ছে, না চাইলেও এমনটা হচ্ছে। সেই সাথে নীলা তরুণকে যখন তখন রেডিও বিষয়ে কথা দিয়ে জানাচ্ছে, বাড়াবাড়ি একরকমের। সবসময় একটা মানুষের ফাজলামি সহ্য করার মুড থাকে নাকি? ভয়ঙ্কর রেগে গেছে তরুণ নীলার ওপর। যদিও অফিসে সেটা প্রকাশ করেনি, এর মধ্যে মায়ের ছুটি শেষ তাই ফোনে কথা বলে নিল। আর অথই নিরুদ্দেশ, কোনো যোগাযোগ করছে না। আগ বাড়িয়ে তরুণও না। কিছুদিন ফ্র্যাঙ্কেনস্টাইন বইটা পড়ল, তারপর পড়তে পড়তে একদম ঘুম। আর ঘুমের ভেতরে গভীর কোথাও তরুণ তলিয়ে যাচ্ছে অচেনা কারো কথার মোহে।
উঠে এসো তরুণ, উঠে এসো তরুণ, তোমার জন্য সংবাদ নিয়ে এসেছি।
কে আপনি? কিসের সংবাদ? আমি তো আপনাকে চিনি না।
আমি ফ্র্যাঙ্কেনস্টাইন, তুমি আমাকে চেনো, আমি তোমার বন্ধু। আজ থেকে তুমি যাকে আর চাইবে না সেই পৃথিবীতে থাকবে না।
এসব কি বলছেন আপনি? আমি কি খুনি নাকি?
তুমি তোমার কলিগ নীলার উপর খুব রেগে আছো তাই না? ওকে মেরে ফেলো, ও আর তোমার চোখের সামনে আসবে না কোনোদিনও না।
সূর্য, আপনি তো বদ্ধ উন্মাদ, কি চাথা বলছেন? আরে কোথায় যাচ্ছেন? শুনুন, আমি আমি কারো উপর বিরক্ত হইনি, রাগও করিনি। আপনি কিসের যেন সংবাদ দেবেন বললেন, সেটা না বলেই চলে যাচ্ছেন কেন? আরে ফ্র্যাঙ্কেনস্টাইন! এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম।
একটি শোক সংবাদ, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায়
ফোন দিতে হবে, নীলাকে ফোন দিতে হবে। 0171 পিক আপ করছে না কেন ফোনটা? কি করবো, রাত তিনটার সময় নীলার বাসায় যাবো? আচ্ছা আচ্ছা, ওদের কি টিএনটি নাম্বার আছে? নীরবের কাছে আছে মনে হয়, কিন্তু নীরবকে বলবো ব্যাপারটা না ঠিক হবে না। নীলাকে কৌশলে বলতে হবে, যদি বিশ্বাস না করে। আচ্ছা, আমি আমি কি অযথা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছি? ভয় পাচ্ছি। আরে রেডিও তো বন্ধ, তাহলে কি ভুল শুনছি আমি? নীলাতে টিএনটি নাম্বারটা দেখো, ও ফোন ধরছে না, মনে হয় সাইলেন্ট করে রেখেছে।
এত রাতে টিএনটি নাম্বার দিয়ে কি করবি? কোনো জরুরি খবর টবর আছে নাকি? ও ওকে তো বাসায় পাওয়া যাবে না, কালো ডে অফ, আর আগামী পরশু ছুটি নিয়েছে, কোনো কাজিনের বিয়ে খেতে যাবে। কেন তুই জানিস না?
না, অফিস থেকে বেরোনোর সময় ওর সঙ্গে আমার দেখা হয়নি আর। আচ্ছা রাখছি।
তোর কথাগুলো এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? কিছু বলবি? নীলাকে কি বলতে চাস সেটা খুব জরুরি হলে মেইল করে দে, ও সকালে ঘুম থেকে উঠে মেইল চেক করবে। শিওর
রাখছি।
ফুট ওভারব্রিজ থাকতেও বাঙালি যেমন শর্টকাটে রাস্তা পার হবার জন্য রাস্তায় নেমে যায়, তেমনি যুক্তি বা ব্যাখ্যার ওভারব্রিজে না হেঁটেই চট করে বলে দেয় রহস্যময় ব্যাপার। তরুণ কিন্তু তা নয়। তরুণের সবসময় মনে হয় যেখানে আলো পৌঁছায় না সেখানেই অন্ধকার, আর অন্ধকারের রং কালো বলেই মনের ভেতরেও ভয়ের কালো ওত পেতে বসে থাকে। কিন্তু এই রেডিওর ভেতরে কি আছে? এটা কিভাবে সম্ভব? এর পেছনের যুক্তিটা কি? কোনো ভৌতিক ব্যাপার তাহলে পৃথিবীতে আছে? একজন বেনামি চিঠিতে লোকটা লিখেছিল এই রেডিও তরুণকে আগ্রহী করে তুলবে। না, বাকি রাত আর দুচোখ বন্ধ করতে পারিনি। বারবার মনে হচ্ছিল স্বপ্ন আর রেডিওতে খবর পড়ার বিষয়টা। স্বপ্নে ফ্র্যাঙ্কেনস্টাইনের বিষয়টা পরিষ্কার, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন একটা সংবাদ নিয়ে এলেন আর ঘুম ভাঙতে সেই সংবাদটা রেডিওতে শোনা গেল, বিষয়টা যেন একটু গোল মেলে। অন্য কোনো সংবাদ হলে অতটা অস্থির লাগতো না, কিন্তু শোক সংবাদ কেন? পরদিন বাসের ধাক্কায় নীলার মৃত্যু হল। সমস্ত আকাশ যেন তরুণের মাথায় ভেঙে পড়ল। কেন হলো এমনটা? নীলার মৃতদেহ দেখার পর নিজেকে তরুণের খুনি বলে মনে হলো। ওই রেডিও আর এক মুহূর্তের জন্যেও কাছে রাখবে না সে, ওটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে দেবে। কিন্তু মানুষ বুঝি বিচিত্রতার মলাটে বেঁধে দেওয়া এক অদ্ভুত প্রাণী। কোনোভাবেই রেডিওটা তরুণ ফেলতেও পারলো না, ভাঙতেও পারলো না। কারণ নীলার মৃত্যু আর রেডিওতে বলা শোক সংবাদ কোনোভাবে কাকতালীয় নয় তো, সেটা জানতে অন্তত আরো কিছুদিন অপেক্ষা করা যায়। কিন্তু কই, নষ্ট রেডিওতে আর কোনো শোক সংবাদ দেওয়া হয়নি তো।
তরুণ ভাইয়া, টেবিলে খাবার দিছি, আহেন।
আমি খাবো না রে, খাবার গুছিয়ে ফেল।
নতুন রুটি নইছে আপনার, খাওয়া দাওয়ায় খালি পোলা পেন গোমত বাহানা। আম্মাই কিন্তু ফোন দিয়ে আমার শক্ত আদেশ দিছে, আপনার খাওয়ান দাওয়ানে বিশেষ নজর রাখতে কইছে। হে ফোন দিয়ে আমারে রাখতে হইব, আমার ক্যান খামাখা বিপদে ফলাইবেন। সেটে খাওয়ালন, আজ তো রাইতে অনুষ্ঠান নাই, আসেন সব গরম করছি।
এত বেশি কথা বলা কই শিখছিস তুই? বলেছি তো খাবো না।
আমি আম্মারে অহনই ফোন করতেছি, খাওয়া লইয়া এত জ্বালাতন করলে হয়? আপনি কি ছোট মানুষ? এক দুই দিন হইলে নাইলে মানতাম, আল্লাহ 30 দিন এমন করতেছেন। শরীর থাকবো, অসুখ বিসুখে পড়লে তো আমারই টানুন লাগবো।
আর একটা সাউন্ড করলে জসিন, আমি তোকে ছাদ থেকে তুলে নিচে ফেলে দেবো, যা সামনে থেকে।
শান্ত শিষ্ট হাসি খুশি মানুষটা এমন আশঙ্কা বদলাই গেল তোর মাবুত। বুঝছি, অথই ম্যাডামের লগে টাইট গিফট লাগছে, মনে হয় তুই শেখা খাইছে, কইতে পারতেছে না। শেখা খাইছো ভালো কথা, এর লেগে বাধ্য নইব না।
একটি শোক সংবাদ, 11 তলা ভবন থেকে মোহাম্মদ জসি মিয়া হঠাৎ লাফিয়ে পড়ে
হতে পারে,
মৃত্যুকালে তার বয়স ছিল 18 বছর।
Stop it! Stop! Josin! Hey, Josin! Hey, Josin! Hey, what's going on? What are you doing? This list is closed. Josin! Josin! What's going on? Josin! Josin!
পরদিন ভোরে জসিমের লাশ পাওয়া গেল। তরুণ বাকরুদ্ধ, এবার বুঝতে পারছে এই রেডিওটা শুধু শোক সংবাদই দেবে ওকে। তার মানে নীলার মৃত্যু কাকতালীয় নয়, জসিমেরও নয়। আচ্ছা, কেউ ইচ্ছে করে এদের খুন করছে না তো? ওই বেনামি লোকটা হতেও তো পারে, জেনে শুনে প্ল্যান করে খুনগুলো করে, সে খুনে সাক্ষী রাখছে তরুণকে। কিন্তু কেন? না, এসব কি ভাবছে ও? লোকটা তো মৃত্যু পথ যাচ্ছে, ঠিকই কথাটাই বা চোখ বন্ধ করে বিশ্বাস করবে কিভাবে তরুণ? উনি তো ঠিকানা দেয়নি, তার মানে ইচ্ছে করে এসব করেছে। রেডিওটা দুই টুকরো হয়ে গেছে, যাক ভালোই হলো। আচ্ছা, ফ্র্যাঙ্কেনস্টাইন বইয়ের সঙ্গে এই রেডিওটার কোনো যোগসূত্র আছে নাকি? তা না হলে স্বপ্নে ফ্র্যাঙ্কেনস্টাইন কেন আসে? হাজারটা প্রশ্নের হাইব্রিড চাষ হচ্ছে তরুণের মস্তিষ্কে।
স্যার, আপনার একটা প্যাকেট আছে।
কিসের প্যাকেট?
তা তো জানি না, একজন মেয়ে দিয়ে গেছে, বলছে আপনার হাতে দিতে।
রহমত শোনেন, নেক্সট টাইম আমার নামে আসা কোনো চিঠিপত্র, উপহার, প্যাকেট কিছু রাখবেন না, খবরদার।
এই প্যাকেটের উপরে তো কোনো নাম নাই স্যার, যে মেয়ে নিজে আসছে তারও নাম বলে নাই, তাইলে এই প্যাকেটটা আমি এখন কি করব?
আমি জানি না, নাম ঠিকানা ছাড়া কোনো প্যাকেট আমি নিতে চাই না।
স্যার, এইটাই শেষ, আর কোনো প্যাকেট রাখবো না, কথা দিলাম। নিয়ে যান এটা, মনে হইতেছে খাওনের জিনিস, সেন্ট প্যাকেট স্যার না?
তাহলে আপনি বসে বসে খেয়ে নিন না। একটা দামহীন প্যাকেট আমার জীবনটা বদলে দিল, এখন আবার আরেকটা। কি হলো, আমার কথা বুঝতে পারছেন না?
স্যার, আপনার তো কোনো সময় এত রাগ করেন না, কি হয়েছে আপনার?
হয়েছে আমার মাথা, আমার রাগ। আমি করব কি করব না তার জন্য কি আপনার পারমিশন লাগবে নাকি আমার? কি এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো মনে হয় আপনার সঙ্গে আমার নয় রহমত।
স্যার আমার,
আর একটা কথা হবে না, নো ক্যান নো প্যাকেট।
তরুণ, তোমার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি।
কে কথা বলে
তরুণ?
এত রাতে বাসার ফ্ল্যাটে কেউ টিভি দেখছে নাকি? কিন্তু আমার ঘরে তো সাউন্ড আসার কথা না, দরজা বন্ধ হয়ে এসেই চলছে। কে আপনি? কে? কথা বলছেন না কেন? আমি আর পাচ্ছি না ফ্র্যাঙ্কেনস্টাইন। আপনি কি সত্যি কেউ নাকি আমার কল্পনা? কেন এমন হচ্ছে আমার সঙ্গে?
কল্পনা? রেডিওটা ভেঙে ফেলেছ কেন? যদি এটা কল্পনাই হয়,
আপনি কেউ না, ইউ আর নো ওয়ান। আমার মাথার ভেতরে তীব্র কল্পনা, আমি জানি এটাই সত্যি। আর রেডিওটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, আশা করছি এই রেডিওটা আর কোন শোক সংবাদ শোনানোর ক্ষমতা রাখে না।
একটি শোক সংবাদ, 158-16 এসে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হওয়া লিফটের ভেতর শ্বাসরুদ্ধ অবস্থায় উক্ত বিল্ডিং এর কর্তব্যরত রহমত শিকদারের মৃত্যু। মৃত্যুকালে তার বয়স হচ্ছিল 29 বছর 1 মাস।
আপনি কোথায়?
এরই মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। তানজিলা হক শব্দ শুনে তরুণকে বোঝালো, চেনা জানা আর কাছের মানুষের মৃত্যু কখনো কখনো মানুষকে বদলে দেয়। তরুণ শান্ত হলো, তার মা তাকে ময়মনসিংহে যেতে বলল, কারণ এখন কলেজ ছুটি নেওয়া সম্ভব নয়। তরুণ 2 দিন অফিস যায়নি, ছুটি নিয়েছে, সারাদিন বাসায় থেকে নতুন ছেলেটাকে কাজ বুঝিয়ে দিল। বুয়ার কথা একদম শোনে না সে। আর হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেওয়া রেডিওটা বুয়ায় যত্ন করে তুলে এনে তরুণের ঘরে রাখে। তার মানে অদৃষ্টের লিখন এইটা এখন এখানেই থাকবে। তরুণ একবার ঠান্ডা মাথায় ভেবে রেডিওটা নিয়ে বসল। 2 টুকরো হয়েছে বলতে স্ক্রুগুলো খুলে গেছে, নিজে টেস্টার দিয়ে কায়দা কানুন চালিয়ে আবার জুড়ে দিল। না, রেডিওটা যখন নষ্ট নয় এবং সত্যি এর মধ্যে কোনো সংবাদ যদি হয়েই থাকে, তাও আবার স্বপ্নে নয়, তাহলে তো কাজে লাগাতে হবে। বারবার রেডিওটাকে ভয় পেয়ে বরং ভুল হচ্ছে। ভয়কে জয় করার প্রথম শর্ত হচ্ছে বিষয়টার মুখোমুখি হওয়া। এবার অপেক্ষা। অথচ অদ্ভুত ভাবে তোর ফ্র্যাঙ্কেনস্টাইনকে স্বপ্নেও দেখছে না আর কোনো শোক সংবাদও শুনছে না, কারণটা কি? এদিকে তরুণ ভয়ে ভয়ে কারোর সঙ্গে রাগ করে না বা বিরক্তও হয় না, এই জন্য কি? নাকি ঠিক এই মুহূর্তে তরুণের আর কোনো পরিচিত মানুষের মৃত্যু হবে না তাই? এর বেশ কিছুদিন পর অন্য মনে হাঁটছে তরুণ।
কি দেখে চলতে পারেন না? এটা আপনার পার্সোনাল বেডরুম নয়, এটা রাস্তা, এখানে অনেকেই হাঁটে।
সরি, আসলে একটু তাড়া ছিল তো তাই আমি খেয়াল করিনি ভাই, ইচ্ছে করে ধাক্কাটা দেইনি। আরে আপনি আর যে তরুণ না, আমি আপনার সব কটা শো শুনি, একটা শো মিস করি না, বিশেষ করে রহস্য রসিকতা, দারুণ দারুণ লাগে। সরি তরুণ ভাই, যাক আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কেমন আছেন ভাইয়া? আমি বিকাশ, একটা ওষুধ কোম্পানিতে গাড়ি চালাই।
ও আচ্ছা আচ্ছা, জি ভালো আছি।
সে রাতে তরুণ আবার শোক সংবাদ শুনতে পেল রেডিওটাতে, তবে এবার মৃত ব্যক্তিকে তরুণ চিনতে পারেনি, শুধু নামটা শুনে মনে পড়েছিল বিকাশ সরকার, যার সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে। লোকটার মৃত্যুর খবর পরদিন সকালে পত্রিকার পেছনের পাতায় দেখতে পায় তরুণ, কারণ শহরের কোনো এক নাম করে ওষুধ কোম্পানির ওষুধ সহ গাড়ি নিয়ে বিকাশ সরকার হাতের চিলে পড়ে যায়, তারপর মৃত্যু। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এত বড় কোম্পানি ওষুধ নিয়ে ঘাপলা আছে কিনা, আর সেই সঙ্গে ড্রাইভারের মৃত্যু বা খুনের ভেতরে আর কি কি রহস্য আছে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় ফলাও করে সাংবাদিকরা সাজিয়ে গুছিয়ে লিখেছে। তরুণ এবার ভয় পায়নি, বিচলিতও হয়নি, এমনকি ওর খারাপও লাগেনি। এরপর বেশ কয়েকটা ঘটনা ঘটল, তরুণ ইচ্ছে করে অপরিচিত পরিচিত জনদের সাথে রাগ করল, বিরক্ত হলো, আর সে রাতেই ফ্র্যাঙ্কেনস্টাইন তার শোক সংবাদ নিয়ে তরুণের ঘরে চলে এলো। একটা সময় তরুণ লক্ষ্য করল রাতে সে আর ঘুমায় না, বরং বিস্ময়কর রেডিওতে রহস্যময় ভাবে তার মৃত্যু সংবাদ শোনার জন্য অপেক্ষা করে। চেনা অচেনা যেই হোক, প্রতি রাতে মৃত্যু সংবাদ শুনতে তরুণের ভীষণ ভালো লাগে, যেন আগে থেকে তার মৃত্যু সংবাদ জানতে পারাটা একটা বিরাট স্বস্তির ব্যাপার। যে রাতে কোনো মৃত্যু সংবাদ রেডিওতে বাজে না, সে রাতে তরুণ অস্থির হয়ে যায়, ওর কিচ্ছু ভালো লাগে না, যেন একটা অবৈধ অভ্যাসের চোরাবালিতে প্রতিনিয়ত একটু একটু করে তলিয়ে যাচ্ছে তরুণ। হুট করে চাকরিটা ছেড়ে দিয়েছে, কারণ রাতে শো করতে ওর আর একদম ইচ্ছে করে না। ইদানিং তরুণের মাথায় নানান বিচিত্র ভাবনা আসে, সেসব ভাবনাগুলো ও মায়ের সঙ্গে আর শেয়ার করে না। স্বপ্ন আর জাগরণ অথবা অলৌকিক অবিশ্বাস কোনো রাতের ছায়া জগৎ, যাই হোক না কেন, সেখানে ফ্র্যাঙ্কেনস্টাইন নামের একজনের সাথে তরুণের কথা হয়, অকপটে সবটা বলা যায় তাকে। এখন তরুণের একমাত্র বন্ধু অন্য জগতের মৃত্যুদূত ওই রহস্য মানব ফ্র্যাঙ্কেনস্টাইন।
আজ কোনো মৃত্যুর সংবাদ নেই, কি ব্যাপার, কথা বলছো না যে?
তুমি না চাইলে আমি তো তোমাকে কোনো মৃত্যু সংবাদ দিতে পারি না।
মানে?
মানে গত দুই দিন তুমি ঘরের বাইরে যাওনি, কারো সঙ্গে কথা বলনি, কারো উপর বিরক্ত হওনি, রাগ করনি, আমি কি করতে পারি? তুমি যদি না চাও আমি তো কিছুই করতে পারি না।
এসব কি বলছো? তার মানে আমাকে আনন্দ দেওয়ার জন্য তুমি খুন করো? তুমি একজন খুনি ফ্র্যাঙ্কেনস্টাইন?
খুনি আমি না, আমরা দুজনে।
বাজে কথা বলো না, আমি আমি কেন খুনি হব?
কারণ তুমি চাও বলে আমি খুন করি, এমনটাই তো হয়েছে। তুমি মৃত্যু সংবাদ শুনতে চাও বারবার, মৃত্যু সংবাদ তোমার ভালো লাগে।
হেয়ালি করছো কেন? আচ্ছা তুমি সেই ভদ্রলোক নও তো যে আমাকে হেয়ালি আর রহস্যের গোপন কাটাকাটি খেলার ঘর রেখে একটা অন্ধ গলিতে ঢুকিয়ে দিয়েছে? সত্যি বলো।
সত্যি? সত্যি মানে কি? সত্যি ব্যাপারটা তো আসলে প্রত্যেকের সুবিধা অনুযায়ী নিজ নিজ স্বার্থে ব্যবহৃত হয়, মানুষ সেটা বুঝতে পারে না।
তুমি মানুষ নও? আচ্ছা তুমি কি সত্যি তাহলে ম্যারি শেলির তৈরি করা বা লেখা কোনো চরিত্র?
ম্যারি শেলি? আমি তোমার মাথার ভেতর তৈরি হওয়া সত্য চরিত্র। আমি প্রত্যেকটা মানুষের ভেতরে সুপ্ত পড়ে থাকা অযত্নে তাচ্ছিল্যের একটা চরিত্র। কেউ কেউ আমাকে জীবিত করে, কেউ কেউ সারা জীবন ঘুম পাড়িয়ে রাখে, কিন্তু আমি আছি
আমি থাকব। তুমি আজ এত কঠিন কঠিন কথা বলছো কেন?
তোমার মায়ের মতো কই? আমি তো তানজিলা হকের মতো গুছিয়ে কথা বলতে পারি না। তুমি ভুল ভাবছো। আচ্ছা তরুণ, তোমার মায়ের উপর তোমার কখনো রাগ হয় না, বিরক্ত লাগে না?
মানে বাজে কথা বন্ধ করো।
আমার উপর রাগ করছো, তাতে লাভ কি? আর কোনো মৃত্যু সংবাদ তো পাবে না।
তুমি এখন যাও, আমি ঘুমাব, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না আমার।
তাহলে মায়ের সঙ্গে কথা বলো। এতবার তোমার মা তোমাকে ফোন দিচ্ছে, ফোনটা ধরলে না কেন?
সেটা আমি বুঝবো।
ওকে, তবে আগামীকাল আবার আসবো।
না, তুমি আর কোনোদিনও আসবে না। তুমি আমার আমার কল্পনা, আমার ইমাজিনেশন। আমি আমি অসুস্থ হয়ে যাচ্ছি।
আমরা দ্বিতীয় পর্ব শুনছিলাম। সেই দ্বিতীয় পর্বে আমরা আমরা দেখেছি যে তরুণের স্বপ্নে ফ্র্যাঙ্কেনস্টাইন আসে। সে অনেক কিছু বলে যায়, শোক সংবাদ বলে। সেই শোক সংবাদ সে রেডিওতে শুনতে পায়, কিন্তু যে রেডিওটা অচল। আমার মনে হয় থেকে বেশি কিছু বলা আমার ঠিক হবে না। আসুন আমরা শেষ পর্বে চলে যাই। গল্প দারুণ জমে গেছে, ফিরে এসে কথা বলছি, অর্থাৎ গল্প শেষ করে আবার কথা বলব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর আপনার সঙ্গে আছি আমি শেরমি।
হ্যাঁ মা বলো।
বাবু, গত দুদিন আমি তোকে অসংখ্যবার ফোন দিয়েছি, কি হয়েছে তোর?
ওই ফোনটা আলমারির ভিতর রেখে তালা দিয়ে ফেলেছিলাম, খেয়াল করিনি, এদিকে খুঁজেও পাচ্ছিলাম না।
টিএনটি লাইনটাও তো দেখ, ছাড়ছিস না কেন?
সময় পাচ্ছি না, একটু কাজ ছিল। তুমি কেমন আছো মা? কবে আসবে ঢাকায়?
বাবু, তোর কি হয়েছে রে? আমার কাছে কিছু লুকাচ্ছিস? আমাকে মিথ্যে বলছিস?
তুমি তো আগে কখনো আমাকে সন্দেহ করতে না মা।
আচ্ছা ভালো কথা, আমি কক্সবাজারের একটা কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল হয়ে এসেছি, তারপর আবার যাব যশোর। এর মধ্যে ঢাকা আসার হচ্ছে না রে, তুই চলে আসিস পারলে।
আচ্ছা দেখি, আমি জানাবো।
অথকে ফোনে ট্রাই করেছিলাম, ফোন বন্ধ বলছে। তোর সঙ্গে মানবিমান পর্বটা এখনো শেষ হয়নি না?
না, আমার দিক থেকে আমি চেষ্টা করেছি মা। দুই দিন ওর বাসায় গিয়েছি, দারোয়ানকে দিয়ে বলে পাঠিয়েছে বাড়িতে নেই, ফোন নাম্বারটাও চেঞ্জ করেছে বোধ হয়। জানি না আমি আমি কি করতে পারি বলো।
কতবার বলেছি সম্পর্কের যত্ন নে, যত্ন ছাড়া কিছুই বাঁচে না। মরুভূমির একটা ছোট্ট সবুজ গাছকেও ঈশ্বর খুব যত্নে রাখেন বলেই এত প্রতিকূল পরিবেশে ও বেঁচে থাকে।
তুমি তো সম্পর্কের যত্ন নিতে, বাবাকে এত ভালোবাসতে, অথচ তারপরেও তুমি একা কেন? বাবা বেঁচে নেই কেন? বাবা আমাদের ছেড়ে চলে গেলেন কেন মা?
কি হয়েছে বাবু আমাকে বলতো? চাকরিটাও ছেড়ে দিলে, আমাকে একবারও জানালে না।
মা আমি জানি না, আমার মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে, আমাকে যেন কেউ আপাদমস্তক বদলে দিচ্ছে মা। আচ্ছা মা, ফ্র্যাঙ্কেনস্টাইন বলে কি কেউ এই পৃথিবীতে আছে?
এসব কি কথা, আমার ছেলেটাকে বোকা হয়ে গেল নাকি? এটা একটা উপন্যাসের চরিত্র মাত্র, যে চরিত্রটা লেখক তার কল্পনা বা স্বপ্ন থেকে লিখেছেন।
মা আমি না ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখেছি।
যা কি বলিস, তুই যেহেতু বলছিস তোর মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে, আমার মনে হচ্ছে তুই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যা, প্রফেশনাল কারো হেল্প নিলে তোর সূক্ষ্ম পরিবর্তনগুলো তুই নিজেই ঠিক করে ফেলতে পারবি। যে কোনো মানুষের এটা হতে পারে, হিউম্যান বিহেভিয়ার ডিসঅর্ডার।
মা তুমি কি আমাকে খুব অসুস্থ ভাবছো? হুট করে বলে দিলে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তোমার কথাটা আমার ভালো লাগেনি, আমি খুবই বিরক্ত হয়েছি মা।
আরে বোকা, শরীরের অসুবিধায় যদি ডাক্তার দেখানো যায়, মনের অসুবিধায় নয় কেন? মনেরও ডাক্তার লাগে, তাতে কেউ মানসিক রোগী হয়ে যায় না। আর তুই ইদানিং খুব অল্পতে চটে যাস।
সরি সরি মা, আমি রাগ করতে চাইনি জানো তো, রাগ করলে বা বিরক্ত হলে আমি মৃত্যু সংবাদ শুনতে পাই। সত্যি বলছি
আমি অসুস্থ হয়ে গেছি মা।
কি বলছিস বাবু, আমি কালই ঢাকায় আসছি, আমি নিজে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন রাখছি, বাজে চিন্তা করিস না। খেয়েছিস কিছু?
না।
এই তো না খেয়ে খেয়ে তোর ব্রেনের প্রোটিন কমে গেছে, তাই এসব হচ্ছে। বাজে চিন্তা করছিস, রাতে না খেয়ে না ঘুমিয়ে রুটিন মেনটেন না করলে শরীর আর মনের তো অসুখ বাড়বেই। এই হয়েছে ইয়াং জেনারেশন, সব কিছুতে উল্টো নিয়ম। খুব ভালো হয়েছে চাকরিটা ছেড়েছিস, এবার 9টা-5টা রুটিনের মধ্যে ঢুকে যা। ছাড়ছি।
9টা-5টা রুটিন রুটিন আর করো না তো মা। তুমি তুমি এত কথা বলো কেন সবসময়? 9টা-5টা রুটিন আমি মানতে পারবো না, রুটিনের মধ্যে আটকে থাকাটা আমার পছন্দ না। আমি তো বড় হয়েছি তাই না, আমার নিজের কাছে আমার ইচ্ছা অনিচ্ছার একটা দাম আছে তো নাকি? অসহ্য
বাবু। বাবু শোন,
একটি শোক সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষিকা উম্মে তানজিলা হক মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 21 বছর 11 মাস 19 দিন।
আমি তোমাকে খুন করবো, তুই খুনি, তুই আমার মাকে খুন করেছিস। You killed my mom.
আগে থেকে বমিত সংবাদে তুমি খুশি হওনি? তুমি তো শোক সংবাদ শোনার জন্য অপেক্ষা করছিলে তরুণ।
আমার সামনে থেকে সরে যাও, আর কোনোদিন আসবে না, মেরে ফেলবো আমি তোমাকে। তোমার নিজের মৃত্যুর সংবাদটা পড়ে নাও ফ্র্যাঙ্কেনস্টাইন।
তরুণ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। ওইদিন তোমার সঙ্গে কথা বলার পর আন্টি আমাকেও ফোন দিয়েছিল, যদিও অনেকদিন ফোনটা বন্ধ রেখেছিলাম, কিন্তু আবারও খুলতেই হলো। আন্টি আমাকে সবটা বলেছেন তোমার ব্যাপারে। আন্টি সংবাদটা আমি পাই কক্সবাজার থেকে, সংবাদ ওনার কল লিস্টের লাস্ট নাম্বারটা আমার ছিল বলে আমাকেও খবরটা দেওয়া হয়।
আমি মেরে ফেলেছি মাকে, আমি এই আমি আমার ভেতরের খুনি মাকে খুন করেছে। বিশ্বাস করো আমি মহাপাপি, আমি অসুস্থ, আমি সিক। আমি অন্যের মৃত্যু সংবাদে আনন্দিত হতাম, প্রিয়জনের মৃত্যু কি আমি বুঝিনি, আমি অসুস্থ।
কি বলছো তুমি, তুমি কেন খুনি হবে? এটা একটা অ্যাক্সিডেন্ট তরুণ, পৃথিবীর কোনো সন্তানই মায়ের মৃত্যু চায় না, চাইতে পারে না, তুমিও চাওনি। আমি আমি বিশ্বাস করি না, সব ঠিক হয়ে যাবে, আমার সঙ্গে চলো, তোমাকে একজনের কাছে আমি নিয়ে যাব।
মা আমার উপর এতটাই অভিমান করেছিলেন যে মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারলাম না। তুই ছোট্টবেলায় বাবার উপর আমার খুব অভিমান হতো, বাবা কখনো কাছে আসতো না বলে, তখন তো আর বুঝতাম না মৃত্যু মানুষকে অজানায় নিয়ে যায় আর ফেরত দেয় না। আমি কোনোদিন মায়ের উপর বিরক্ত হইনি জানো, অভিমান করিনি কোনোদিন না, অথচ সেদিন ফ্র্যাঙ্কেনস্টাইন আমাকে দিয়ে।
তোমার তোমার সব কথা, ভিতরে সব অস্থিরতা, ব্যথা, সব তো তুমি খুলে বলো, তুমি স্বস্তি পাবে।
আমি আর স্বস্তি চাই না, আমার আমার পৃথিবীটা না শূন্য, চারদিকে খালি হাহাকার, মাকে ছাড়া আমি নিজেকে পৃথিবীতে দেখতে চাই না। অথই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, আমি মরে যেতে চাই।
মৃত্যুর উপর কারো হাত নেই, ঈশ্বরের সমস্ত হিসেব নিকেশের একমাত্র দোষফল হচ্ছে মৃত্যু, আমরা তো অস্বীকার করতে পারি না কোনোভাবে। কিন্তু বেঁচে থাকার সরল অঙ্কে যে সূত্রে বেঁধে দেওয়া তাই জীবন, জীবনকে উপভোগ করতে হয় তরুণ। জীবন থেকে পালিয়ে কাপুরুষের মতো মৃত্যুতে কোনো স্বস্তি নেই, সব কিছু ঠিক হয়ে যাবে দেখো। তুমি তুমি একটু শান্ত হও,
তুমি আমার মায়ের মতন করে গুছিয়ে এত সুন্দর করে কথা বলতে পারো তুমি,
চলো।
মায়ের মৃত্যুতে তরুণ ভীষণ ভাবে ভেঙে পড়েছে। তরুণের ব্যাপারে মায়ের কাছে শুনে অথই ভেবেছিল, যেহেতু কল্পনায় একজন চরিত্রকে তরুণ সশরীরে দেখতে পাচ্ছে, তার মানে ও স্কিজোফ্রেনিয়ায় ভুগছে। কিন্তু সাইকিয়াট্রিস্ট পুরো হিস্ট্রি শুনে বললেন, খুব ছোটবেলায় তরুণের বাবার মৃত্যু সংবাদটা শুনে ভীষণ রকম ভয় পেয়ে যায়, ভেতরে ভেতরে অসহায় বোধ করে, আর তাই মাকে অতটা আঁকড়ে ধরে। ছোট বয়সে তরুণীর ব্যক্তিত্ব গঠনের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। আস্তে আস্তে সবটা কাটিয়ে উঠলেও মনের ভেতরে অবচেতন মনের সেই ভয় বা মৃত্যু সম্পর্কিত এনজাইটিটা উপযুক্ত পরিবেশ ও পরিচর্যায় আবারও চারা দিয়ে ওঠে। সেজন্য মৃত্যু ভয় থেকে একের পর এক মৃত্যু সংবাদ সে কল্পনার মস্তিষ্কের ভেতর সাজাতে থাকে। কল্পনার ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে সাহায্য করে। আর বিরক্তির ব্যাপারটা হচ্ছে, একে তো কাজের প্রেশার, ঘুম খাওয়া দাওয়ার অনিয়ম, অথের সঙ্গে সম্পর্কের জটিলতা, একমাত্র অবলম্বন মায়ের দূরে থাকা, একাকিত্ব, সেসবের চাপ, আর যে লোকটা তরুণের বাবার মৃত্যু সংবাদ নিয়ে আসে তার প্রতি পুষে রাখা বালক বয়সের তীব্র ঘৃণা আর রাগ বিরক্তি, সবটা মিলে মিশে এই পরিস্থিতির সৃষ্টি। সে সঙ্গে দিনের পর দিন রহস্য ও রসিকতার প্রোগ্রাম নিয়ে লজিক অ্যান্টি লজিক নিয়ে পড়াশোনা, সঙ্গে মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসের চরিত্রটার প্রতি তীব্র আগ্রহ থাকা সত্ত্বেও বইটা শেষ না করা, সব বিষয় একসঙ্গে তরুণকে যুক্তি তর্কহীন একটা ধোঁয়াশা জগতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মৃত ব্যক্তি বা মৃত্যু সংবাদ নিয়ে তরুণের মাত্রাতিরিক্ত এনজাইটির ফলই উপভোগ করছে। এখন ট্রিটমেন্ট চলছে, একটু সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে সবটা। কিন্তু সত্যি কি রহস্যময় বেনামি চিঠির যৌক্তিক কারণ বা ব্যাখ্যা দিতে পেরেছিলেন ওই সাইকিয়াট্রিস্ট? আর কোনো প্রিয় বা পরিচিত অথবা অপরিচিত কারোর মৃত্যু সংবাদ আগে থেকে তরুণ শুনতে চায় না। সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা পড়ে শেষ করেছে তরুণ। আর কোনোদিন স্বপ্ন দেখেনি কল্পনা সে ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্রকে। আর রেডিওটা একটা কাঠের বাক্সে ঢুকে চোখের সামনেই রেখে দিয়েছে, কারণ রেডিওটা সত্যি সত্যি নষ্ট। কিন্তু তারপরও মায়ের না থাকাটা মেনে নিতে পারছে না কিছুতেই। নিজের উপর ভয়ঙ্কর রাগ হয়, সবকিছু বিরক্তি লাগে তরুণের। হঠাৎ এক রাতে
একটি শোক সংবাদ, ঘুমের মধ্যে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে নিস্তেখারণ হন তরুণের মৃত্যু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 27 বছর 4 মাস 29 দিন।
রেডিওতে শোক সংবাদ পড়া হচ্ছে, তারপর কি ঘটেছিল আমরা জানি না, কেন ঘটেছিল তাও জানি না। আচ্ছা, তরুণ কি তবে নিজের উপর বিরক্ত হয়ে উঠেছিল? রহস্য রসিকতার নামে যে প্রোগ্রাম করে তরুণ লাখো মানুষের কাছাকাছি চলে এসেছিল, সে রহস্যের কি তবে সবচেয়ে বড় রসিকতা করেছিল ওর সঙ্গে? তরুণ কি শোক সংবাদটা শুনতে পায়নি, পেয়েছিল, নাকি রসিকতার নামে রহস্য আসলে বন্দী রয়ে গেল একটা অতি পুরনো রেডিওর যন্ত্রবাক্সে? এতক্ষণ ধরে শুনছিলেন আজকে কুয়াশার যে গল্পটি, যার নাম শোক সংবাদ। লিখেছেন মাসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা করেছেন প্রিয়ন্তি এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিব আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। তরুণের চরিত্রে অভিনয় করেছে রেহান, তানজিলা হকের চরিত্রে নিতুল, অথয়ের চরিত্রে প্রিয়ন্তি, মিলার চরিত্রে শেহমিলার রহমতের চরিত্রে মুনির, জসিমের চরিত্রে রিফাত, নীরবের চরিত্রে নীরবী, পথচারীর চরিত্রে শুদ্ধ, মিহিরদার চরিত্রে সেতু এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের চরিত্রে অভিনয় করেছেন সাইফ। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে একই সময়ে হাজির হচ্ছে আবারও কুয়াশায় ফ্রাইজ ও কুয়াশার গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসি সঙ্গে থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.